চলছেন সব সময় রেডিও ফুর্তি খড়িতে। সময় রাত 12টা এবং শুরু হয়ে গেল ফুর্তাসম। হতাই এতাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে মাসুম রয়েছে এবং রয়েছেন আজকের অতিথিরা। আর আপনাদের সবাইকে শীতের এই রাতে ভূতাসম শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যথারীতি আজকেও তার ব্যতিক্রম হবে না, কারণ আমরা সবাই জানি যে এই সময়টা এই ওয়েদারে ঘটনাগুলো আরও বেশি জমে। যাই হোক, আমার মনে হয় সেটাই। তবে আজকে শুরু করছি একটা দুঃসংবাদ দিয়ে, আমি বাধ্য হচ্ছি সেই দুঃসংবাদটা দিতে। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা ঘটনা নিশ্চয়ই আপনারা দেখছেন পত্রিকা এবং টিভির পর্দায়, এবং সেটা হচ্ছে যে বিশিষ্ট মঞ্চ টিভি অভিনয় শিল্পী এবং নির্দেশক খালেদ খান, যাকে আমরা যুবরাজ দা মানে যুবদা বলে ডাকতাম, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে রাত 8টার সময় তিনি রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন এবং গত সোমবারে তিনি বেশ অসুস্থ হয়ে যান এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনারা এর মধ্যে খবর টবর জেনেছেন যে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। প্রসঙ্গটা আনলাম এই জন্য যে মানে আমি মানে পার্সোনালি তাকে খুব বেশি পছন্দ করতাম, এবং আমার জীবনে প্রথম একটা কাজ সেই কাজটা তার সাথে করার সুযোগ আমার হয়েছিল। একটা সময় একটা কাজ করেছিলাম টিভির জন্য, সেই কাজে তিনি করেছিলেন আমার মানে আমার সাথে কাজ করেছিলেন আর কি তিনি। এবং সবচেয়ে বড় কথা, যতবার গিয়েছি মঞ্চে তার অভিনয় দেখতে ততবার মুগ্ধ হয়ে ফিরে এসেছি। যতবার স্টুডিওতে তার সাথে দেখা হয়েছে এবং তার সাথে কাজ করার সুযোগ হয়েছে, ততবার মুগ্ধ হয়ে শুনেছি, অনুসরণ করেছি, অনুকরণ করেছি। এরকম একজন মানুষ, অনেক শ্রদ্ধার একজন মানুষ, সেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করি যে তিনি তাঁর আত্মা শান্তি পাক, সেটাই আশা করব। যাই হোক, আপাতত আমরা চলে যাব আমাদের ঘটনায়। তবে তার আগে নিয়মকানুনগুলো জানিয়ে দিই। আমাদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করবেন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর সেই সাথে যদি আপনি চান যে আমাদের ইমেল করবেন তাহলে আপনি আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutasam@radiofurti.fm, হুইচ ইজ bhutasam@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আর ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি পড়ে শোনাতে চান, আপনি এখানে এসে শোনাতে চান সবাইকে, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। অডিও ক্লিপটি যদি সেটি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব, যেটা আজকে আমরা অনেকগুলো অডিও ক্লিপ প্লে করার আমাদের একটা প্ল্যান রয়েছে এবং আমরা চেয়েছিলাম শুধুমাত্র অডিও ক্লিপ দিয়েই আজকের ভূতাসমের এপিসোডটি চালাবো, কিন্তু আমি আসলে কিছু মানুষকে ডাকার লোভ সংবরণ করতে পারিনি। আর সেই সাথে যদি আপনি চান যে ভূত এফএম এই এপিসোডটি যদি আপনি মিস করে ফেলেন আনফরচুনেটলি, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হলে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে চাইলে শুনে ফেলতে পারবেন। আর যারা চাচ্ছেন যে ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবে, তাহলে খুব সহজ পদ্ধতি মানে অনুসরণ করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125 এবং এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ঘটনায় চলে যাব। আসলে এই আকস্মিক যুবদার এই আকস্মিক ঘটনাটা আমাকে বেশ নাড়া দিয়েছে। এখনও যারা রেডিও শুনছেন বা বিভিন্ন জায়গায় টেলিভিশন দেখছেন তার ভয়েস এখনও শোনা যাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের সাথে, এবং খুব ভাবতে কষ্ট হচ্ছে যে এই মানুষটি আমাদের মাঝে নেই। ওকে, আমরা চলে যাব ঘটনায়। আমাদের প্রথম যে ঘটনাটি পাঠিয়েছেন আমি তার মতো করেই বলছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোশারফ হোসেন হিমু, আমি চৌধুরী হাট কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে লিখছি। এটা আমার দ্বিতীয়তম স্টোরি, কিন্তু আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে ঘটেনি, আমি দেখিনি। এটা আমাদের একজন আমাদের এলাকার একজন নাইট গার্ড তার কাছ থেকে শোনা। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি, মানে তিনি যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঠিক নাইট গার্ডের মতো করে বলছেন, এবং শেষে এক জায়গায় বলেছেন যে এই ঘটনাটার সত্যতা কতটুকু তা তিনি জানেন না, কিন্তু আমার কাছে ঘটনাটি খুব অদ্ভুত লেগেছে। যদি সত্যি হয় তাহলে আসলে অদ্ভুত, আমি শেয়ার করছি। আমি আমাদের এলাকার বাজারে ব্যবসা করি, তো আমাদের একটা নিয়ম বা মুদ্রা দোষ বলতে পারেন, দোষটি হচ্ছে রাতের রাত 12টার দিকে আমি এবং আমার আরো দুজন ফ্রেন্ড মিলে চায়ের দোকানে যাই এবং চায়ের দোকানে যাই এবং সেখানে চা খেতে বাজারে, আচ্ছা চায়ের দোকানে যাই, সেখানে অনেক সময় নাইট গার্ডরাও চা খেতে আসেন এবং তারা তখনই শুরু হয় বিভিন্ন রকম গল্প। যাই হোক, সেদিন রাতে আমরা গেলাম চা খেতে, রাত 12টা কি 12:30 দিকে। আমরা দোকানদারকে চা অর্ডার করে বসে অপেক্ষা করছি চায়ের জন্য, কিন্তু লোকজন কম দেখে চাচা চুলা অফ করে দিয়েছিলেন, যার কারণে চায়ের পানি ঠান্ডা হয়ে যায়। চাচা আবার চায়ের পানি চুলায় উঠিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আমরা তিনজন বসে আছি, আমি, রাজু আর আমাদের রূপম ভাই। আমাদের এলাকার রাত 11টা শুরু থেকে শুরু করে বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করে এবং আস্তে আস্তে 12টার মধ্যেই বাজারে নেমে আসে নিস্তব্ধতা। সেদিনও বাজার খুব ঠান্ডা ছিল, যার কারণে দোকানদার চাচার দোকানে মানুষজন ছিল না। সে যাই হোক, আমরা তিনজন বসে কথা বলছি, তখন দোকানদার চাচার দোকানে একজন লোক ঢোকেন, তার গায়ে নাইট গার্ডের পোশাক পরিহিত। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি নতুন করে যোগ দেয়া একজন নতুন নাইট গার্ড। তো তিনিও বসে চায়ের অর্ডার করে অপেক্ষা করতে লাগলেন। আমরা তিনজন তার দিকে তাকিয়ে রইলাম। তাকানোর কারণটা হচ্ছে ওনার শরীরটা অনেক মোটা ছিল, যা বলা যেতে পারে দেখার মতো। তারপর উনি আমাদের সাথে কথা আরম্ভ করলেন, আমরাও সময় কাটানোর জন্য ওনাকে প্রশ্ন করতে লাগলাম, যেমন এর আগে কোথায় ছিলেন, সংসারে কে কে আছেন, ছেলে মেয়ে কয়টা, আপনার বেতন কত। এইসব নর্মাল কথাবার্তা চলতে লাগলো, আর এমন কথার মাঝেই আমরা কিভাবে যেন ভূত বিষয়টাই চলে যাই। আর সেদিন ওই নাইট গার্ডের মুখে শুনি একটি ভয়ঙ্কর গল্প, জীবনের গল্প। তিনি অবশ্য আমাদের বলতে চাচ্ছিলেন না, কিন্তু আমরাই জোর করে ওনার মুখ থেকে ঘটনাটি বের করলাম। আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি তখন এই বাজার থেকে আরো ছোট একটা গ্রামের বাজারে কাজ করতাম, নাইট গার্ডের কাজ। বাজারের নাম প্রকাশ করলাম না। আমার সাথে আরো একজন ছিলেন, নাম ফারুক, সে পাহারা দিত বাজারের পূব মাথায়, আর আমি ছিলাম পশ্চিমের মাথায়। আমি আমার পাহারা দেওয়ার জায়গাটার একটু বর্ণনা দেই। আমি বাজারের পশ্চিম পাশে যতগুলো দোকান আছে এগুলা আমার হেফাজতে থাকত। বাজারের একদম শেষ মাথায় একটা মেইন রোড, যেটা বলা হয় আর কি, ঠিক তার 6-7 হাত দূরে একটি তিন রাস্তার মাথা। এখানে রাস্তাটা একটা বাজারের দিকে আসছে, আরেকটা বাজার থেকে বাইরের দিকে, আর অন্যটা আড়াআড়ি করে অন্য একটা দিকে কোথাও গেছে, যা আমার জানা ছিল না। আমি তিন রাস্তার মাথার ঠিক পাশে একটা পুরনো ধরনের ঘর আছে, যেটা আগে কেউ একজন দোকান করত তা বুঝতে অসুবিধা হলো না, কিন্তু এখন আর করছে না। মনে হয় 5-6 বছর এটার ভেতরে কেউ প্রবেশ করেনি, কিন্তু আমি মাঝে মাঝে এটার ভেতর প্রবেশ করতাম, কারণ এটার দরজা বলে কিছু ছিল না, ভেঙে গেছে বলা যায়। আমি প্রায় সময় ক্লান্ত হয়ে এই ঘরের ভেতরে এক কোণায় একটি কাঠের বেঞ্চ ছিল, সেটায় শুয়ে বিশ্রাম করতাম। তো আমি সেখানে কাজ নেয়ার এক মাস পরের কথা, আমি রাতে পাহারা দিচ্ছিলাম বাজারের মাঝখান থেকে, প্রতি গলিতে লাইট মেরে চেক করছিলাম। তখন রাত 1টা থেকে 1:30 হবে। আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসতাম, আমার স্ত্রী সেটা একটা টিফিন করে দিত, টিফিন ক্যারিয়ারে দিত, এবং আমার ক্ষুধা একটু বেশি ছিল। সে যাই হোক, আমি নাস্তা আনতে পারলাম না, কারণ আমার বউ তার বাপের বাড়ি গিয়েছিলেন সেদিন সকালবেলা, আমার শাশুড়ির শরীরটা খারাপ ছিল বলে। আমি ঠিক করেছিলাম যে বাজারে কিছু খেয়ে নেব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নাস্তা কেনার কথা, যাক সে কথা। এরপর আমি লাইট মেরে মেরে বাজারের মাঝখান থেকে আমার জায়গায় এসে বসলাম, আমার পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। এরপর আমি তিন রাস্তার মোড়ের পাশে একটা ভ্যান গাড়ি ছিল ওটাই গিয়ে বসলাম, বসেই আমি একটা সিগারেট ধরালাম। এরপর আমি বসে বসে সিগারেটের টান দিতে থাকলাম, আর যখন সিগারেট শেষ হলো তখন শেষ টানটা দিয়ে ফেলে দিলাম। এরপর আমি অন্য মনস্ক হয়ে তিন রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম, আর আমি দেখলাম তিন রাস্তার ঠিক মাথায় কেউ যেন কিছু খাবার রেখে গেছে, বড় একটা বাসন কলা পাতা দিয়ে ঢাকা। আমি একটু একটু করে বুঝলাম যে কেউ একজন ভোগের খাবার এখানে দেখে গেছে। আর আমি ভোগের খাবার কি তা একটু ক্লিয়ার করি। গ্রামে হয়তো কেউ নতুন করে পাকা দালান করেছে, আর সেই দালান বা বাড়িতে যে অশরীরী কোনো আত্মা বা জিন যাতে সমস্যা না করতে পারে, তার জন্য আত্মা বা জিনদের সন্তুষ্ট করার জন্য কিছু খাবার তিন রাস্তার মোড়ে রেখে আসতে হয়। এরপর গ্রামের লোকেদের ধারণা আত্মারা এসে সেগুলো খেয়ে সন্তুষ্ট হলে পরে আর কোনো সমস্যা হয় না। আমি বুঝলাম যে এটা ভোগের খাবার। তখন আমি মনে মনে বললাম যে এর কাছ থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করো। কিন্তু আমার ক্ষুধার্ত পেট যেন তা মানতে রাজি না। এরপর যা হবার তাই হলো। ভাবলাম কি কি খাবার আছে এখানে একবার দেখে নেই, কিন্তু কোনো খাবারে আমি হাত লাগাবো না। আমি এগিয়ে লাইটের আলো মেরে খাবারের কাছে গিয়ে বসলাম এবং আর আস্তে আস্তে কলা পাতাটা সরালাম। দেখলাম এখানে যা যা আছে সবগুলো একসাথে যেন আমাকে বলছে ভোগ করো, ভোগ করো, ভোগ করো। থালায় একটা আস্ত মোরগ মাথা সহ ছিল, ইলিশ মাছের বড় বড় দুটো ভাজা করা টুকরো, তিনটা সিদ্ধ ডিম, পোলাও এবং আরো কিছু ছিল যা এখন আমার মনে নেই। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, থালার পাশে একটা ছোট্ট বাটিতে কিছু একটা আছে যেটা আমি দূর থেকে দেখিনি। ওটা একটা লাল কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি সেদিকে তাকানোর সময় পেলাম না। আমি প্রায় হামলে পড়ে খেতে শুরু করলাম, একদম পুরো খাবারগুলো সাবার করে মুরগির মাথাটা ছাড়া। এরপর লোভনীয় কিছু আশায় বাটির ওপর থেকে লাল কাপড়টা সরালাম। লাইটের আলোয় দেখলাম তাজা রক্ত দিয়ে ভর্তি করা একটা বাটি। কিন্তু সেই রক্ত কি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা আমি বলতে পারবো না। আমি প্রায় আঁতকে উঠে বাটিটি লাথি দিয়ে ফেলে দেই এবং আবার গেলাম বাজারের মাঝখানে চেক করার জন্য। কোথাও কিছু নেই। একটু আগে যখন এসে ঘুরে গেলাম তখন দেখলাম কয়েকটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল, এখন সেই কুকুরগুলোও নেই। পুরো বাজার কেমন অসাধারণ নীরবতা পালন করছে। আমি তো অবাকই হলাম, কিন্তু তখনও আমি চিন্তা করিনি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমি পুরো মাঝ বাজারের মধ্য থেকে চেক করে আবার আমার জায়গায় ফিরে আসলাম। সেই পুরনো ভাঙা ঘরটার কাছে এসে বসলাম। আমার অনেক দিনের অভ্যাস ভালো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে থাকা। আমার শরীরটাও কেমন অসার লাগছিল, তাই ঘরটার ভেতর প্রবেশ করে পুরনো বেঞ্চটা একটু ঝাড় দিয়ে শুয়ে পড়লাম তার উপর। যখন আমি জেগে উঠি তখন উঠে বসলাম, বুঝলাম বাইরে দুটো কুকুর ঝগড়া করছে আর তাদের হিংস্র ডাকে আমার ঘুম উড়ে গেছে। আমি বাইরে যাওয়ার জন্য আমার জুতা খুঁজে নিচ্ছিলাম, কিন্তু অন্ধকারে আমি আমার জুতা পাচ্ছিলাম না, তাই হাতরে হাতরে লাইটটা খুঁজতে লাগলাম। লাইট যখন পেলাম তখন লাইটের সুইচ অন করে বুঝলাম লাইট আমার জ্বলা বন্ধ করে দিয়েছে। একটু অবাক হলাম, কারণ আমি আজ এক মাসের মতো এখানে কাজ করছি, কোনো দিন দেখিনি যে লাইটটা প্রবলেম করছে। আজ কি হলো? এদিকে বাইরের পরিবেশটা একটু একটু করে গরম হতে থাকে। প্রথমে শুনলাম দুইটা কুকুর, এরপর তিনটা, এরপর চারটা, আর তাদের হিংস্রতা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো কুকুরের সংখ্যা। আমি বাইরে যাওয়ার সাহস হারিয়ে ফেললাম। আমি চুপ করে ঘরের এক কোণায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয় আর আমি ঘরের ভেতর থেকে না বেরিয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দিতে এগিয়ে গেলাম। একটা ফুটো দিয়ে হালকা একটা আলো আসছিল আর সেই ফুটো দিয়ে আমি উঁকি দিলাম। সাথে সাথে আমার চোখে এলো বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে প্রায় ছিটকে সরে এলাম কয়েক হাত দূরে, কারণ ওই চোখটাকে ঠিক চোখ বলা যায় না। আমি যা দেখলাম তা হলো চোখের মতোই, কিন্তু সে চোখে কোনো কিছু ছিল না। না ছিল চোখের মণি, না ছিল চোখের ভ্রু মানে পাপড়ি আর কিছুই ছিল না। আমি প্রায় ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার হাত পা চোখ কান শরীরের সব অঙ্গ যেন একসাথে কাঠ হয়ে গেছে। আমি কিছুই করতে পারছিলাম না। আমার সামনে যা হচ্ছে তাই দেখছি, যে শব্দ হচ্ছে তাই শুনছি, কিন্তু আমার চোখ কান এবং গলা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। এভাবে আমি দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট। এরপর আমি অনুভব করলাম শুধু একটা চোখ না, হাজার হাজার চোখ আমাকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে। আমি আরো কাঠ হয়ে গেলাম। এরপর আমি একটা শব্দ শুনলাম। শব্দটি মনে হচ্ছে দূর থেকে কোনো বৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে ঠক 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 করে এগিয়ে আসছে। লাঠির আওয়াজ এবং বাজারের বাইরে রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে। আমি কান খাড়া করে শুনতে থাকলাম। এরপর লাঠির আওয়াজ ঠিক তিন রাস্তার মাথায় এসে থেমে গেল। এরপর শুনলাম ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরের আওয়াজটা যেন একজন গম্ভীর কণ্ঠে তার দলকে কিছু একটা আদেশ দিচ্ছে। এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলোকে দেখলাম যে ঘরের দরজা দিয়ে, কারণ ঘরের দরজা বলতে কিছু ছিল না। একটা কথা আমি বুঝিনি, সেটা হলো ওই পুরনো ঘরের দরজা বলতে কিছু ছিল না, কিন্তু প্রাণীগুলো আমাকে আক্রমণ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করছে না। প্রাণীগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। তখন দেখতে তারা দেখতে অনেকটা ক্যাঙ্গারুর মতো ছিল পেছনের অংশটা, এবং আমাদের আর সামনের অংশ হচ্ছে পাগল উন্মাদ কুকুরের মতো। তাদের চোখ টকটকে লাল, সেই চোখে কোনো রকমের মনি দেখা যাচ্ছে না। তাদের হা করা মুখ দিয়ে লম্বা জিব বেরিয়ে এসেছে, আর সেই জিব বেয়ে বেয়ে লালা গড়িয়ে পড়ছে। কুকুরের মতো হিংস্র ডাক আর সেই ডাকের সাথে ভয়ঙ্কর সব দাঁত, এমন প্রাণী আমি মনে হয় যে জাহান্নামের বাসিন্দা। এরপর ওরা কিছুক্ষণ চারপাশে ঘুরে সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো ঘরের ওপর। মনে হচ্ছে ঘরটাই যেন প্লাস্টিকের মতো দুমড়ে মুচড়ে দেবে। ওপরে কিছু টিনের পেরেক ঠাস ঠাস করে উঠে গেল। কিছু জায়গায় ওদের আক্রমণ টিন বেঁকে গেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের আগ মুহূর্ত দেখলাম ঘরের বাইরে আলো। মনে হলো আমার জান নিতে কেউ এসে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই মৃত্যু। পরের দিন আমাকে ওই পুরনো ঘর থেকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করা হয়। আমার বিশ্বাস আল্লাহ রহমতে কেউ একজন আমাকে রক্ষা করেছিলেন, তা না হলে ওই প্রাণীদের চোখেও হয়তো হিংস্রতা দেখেছিলাম, তাতে আমার জিন্দা রেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। পরে আমি সুস্থ হলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওই রাতে পুরো ঘরটায় কি হয়েছিল। আমি কেউ কিছু বললাম না, শুধু বললাম আমার শরীর খারাপ করছিল, তাই ওখানে গিয়ে বিশ্রাম নিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেলাম। এরপরে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আবারও লিখছেন যে, রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, আমার শোনা একটা কাহিনী, কতটুকু মিথ্যা কতটুকু সত্য জানি না, ভালো লাগলে শোনাবেন। আমার জানা আরও দুইটা ঘটনা আছে যেগুলো আমি এই নাইট গার্ডের কাছ থেকে শুনলাম, পরে সময় পেলে আমি লিখে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মোশাররফ হোসেন হিমু, চৌধুরীহাট, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। যাক, এই ছিল ঘটনা, এবং আমরা সেই ঘটনাটা পড়ে শোনালাম। অলরেডি অনেকগুলো SMS চলে এসছে, এবং SMS-এ অনেকেই এই ঘটনাটার প্রশংসা করেছেন, এবং অনেকেই বলছেন যে ভয় লাগছে। আমাকে SMS করেছেন আবিয়াজ, SMS করেছেন ফাহিম, SMS করেছেন আলামিন, SMS করেছেন আমাকে আশরাফুল, এছাড়াও SMS করেছেন সফির, সমীর বাগেরহাট থেকে, ঐশী আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের শিপন, মারুফ আমাদের কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, এছাড়াও তিন্নি আমাদের SMS করেছেন, SMS করেছেন এলমা, এবং তিনি বলছেন যে তিনি এবং তার বাবা একসাথে শুনছেন আনিকা ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে অনেকদিন পর তিনি আবার আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম ব্যাক। কবি জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের মুজাহিদ মাইমন সিং থেকে, এছাড়াও ফাহিম শোভন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আলম স্কাই, এছাড়াও আমাদের SMS করেছেন মাসুক, SMS করেছেন টুতুল সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে একজন স্পেশাল মানুষ, অনেকদিন আবারও এসছেন, অনেকদিন পরে তিনজনই আসছেন, আজকে তিনজন খুব স্পেশাল মানুষ। তার মধ্যে আমরা প্রথমে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শুনবো, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি। আর এক মানে একটা ছোট ব্রেক নিতে হবে, তার আগে একটা ঘটনা শুনে আসি আমরা।
আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে সম্রাটের ঘটনা। আমি লাস্টে একদিন সম্রাটের একটা ঘটনা বলেছিলাম, ও মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। তো এই ঘটনাটা সম্রাটের নিজের সাথে ঘটনা, ও এটা শুনেছিল এই হসপিটালের আপনার একজন দারোয়ানের কাছে, একটা দারোয়ান মানে কেয়ারটেকার যে আর কি, মানে যে কাজ করে ওখানে, ওয়ার্ড বয়, তার কাছ থেকে। তো যেটা হয় ঘটনাটা এরকম, সম্রাটের শোনা ঘটনাটা এরকম যে ওই ওয়ার্ড বয় ঠিক না, মানে যারা ফাইভ ফোর মাস কাটে আর কি, ওদেরকে কী বলা হয় আমি সঠিক জানি না। তো ওর কাজ ছিল আপনার পরিষ্কার করা, এবং ছোট ছোট ফাইভ ফোর মাস কাটা আর কি সেখানে। তো একদিন যেটা হয়, ওই ছেলেটা ওখানে লাশ আসে, মানে আপনার ওই ইসের জন্য, আপনার যেটা নাকি ওই কাটাকাটির জন্য, যেটা অটোপসি করার জন্য লাশগুলো নিয়ে আসে আর কি, এনে রাখা হয়, এবং সেটাকে মানে আর কি ওগুলোকে বলা হয় আপনার মানে আনক্লেইমড বডি, যেগুলো আর কি আপনার ক্লেইম করে না কেউ, এরকম বডি। তো এরকম বডির মধ্যে একটা আসে ওখানে, তো ওর দায়িত্ব পড়ে আর কি ওখানে যে ওটাকে আপনার ফিক্স করা আর কি, মানে ওটার কি কি মানে তার যে কাপড় চোপড় বা যা যা ছিল আর কি সব রিমুভ করা, তাকে পরিষ্কার করা এবং তাকে ক্লিনিং প্রসিজারে নিয়ে যাওয়া। তো যে ফার্স্টে দেখে একটা মধ্যবয়সী লোক, বয়স হবে 40-এর মতো, ওখানে আছে এবং তার মানে হেড ইঞ্জুরি ছিল এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সামহাও। তো যায় ওটা দেখে, তো দেখে ও মনে করেন যে বডিটাকে ভালো মতো দেখতে যেয়ে সে লোকটার হাতে একটা মানে আপনার ব্রেসলেটের মতো দেখে, সেটা সম্ভবত সোনার ছিল। তো সে এটা লোভ সম্বরণ করতে পারে না আর কি, সে এটা খুলে নিয়ে নেয়, খুলে নিয়ে সে পকেটে রাখে এবং সে এটাকে মনে করেন যে মানে নিজের দায়িত্বে রেখে দেয় আর কি, চুরি করা যেটাকে বলে, চৌর্যবৃত্তি। তো সেটা করার পর যেটা হয়, করে সে সরে যায় এবং তার যে কাজ থেকে সেটা সে মানে কমপ্লিট করে, এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সেটা। তো এরপর ও খবর নেয় আর কি যে এখানে যে আপনার যে লাশ আসছিল তার কোনো ক্লেইম ওখানে পায় না, লগ বুকেও নাই। তো ওটা চলে যায়, ও ওই ঘটনাটা মোটামুটি ভুলেই যায় যে কী করছিল আর কি। তো উইদিন ওয়ান উইক, এক সপ্তাহ পরের ঘটনা, ও একদিন পরিষ্কার করতে করতে ওই রুমের সামনে যায় যেখানে আপনার এই ঘটনাটা ঘটছিল আর কি, যেখানে ওই লাশটাকে পরিষ্কার করছিল। সেই রুমটা ফাঁকা থাকার কথা, কারণ ওখানে তখন কোনো বডি আসে নাই আর কি। তো গেট দিয়ে উঁকি দেয় ভেতরে, ভেতরে গিয়ে দেখে যেই লোকটার ও দেখছিল মানে আপনার যে যার দায়িত্ব পড়ছিল, যার ব্রেসলেট সে নিয়েছিল, সেই লোকটা আপনার বেছানোর উপর বসা বসে আছে এবং আমার ভুল হচ্ছে নাকি আসলে আমি দেখছি। তো ও কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দাঁড়িয়ে থাকার পরে দেখে যে ওই লোকটাকে হাত দিয়ে রাখছে ইশারায়। এটা দেখে সে মানে বেশ ভয় পায়, ওখান থেকে পলায় যায়, সে এখন থাকে না। ও ওই জিনিসটা ওকে বলতে পারে না, ইয়ে করতে পারে না, যেহেতু সে একটা ওখানে অপরাধ করছে, সে ওই জিনিস চুরি করছে, ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ ওখানে ঢুকে থাকে। তো ওটা নিয়ে খুব চিন্তা করতে থাকে, গভীর চিন্তা ডুবে থাকে যে ব্যাপারটা কি হলো এটা সেটা। তো ও রাতের বেলা এটা নিজেই করতে না পেরে নিজের ওয়াইফকে বলে আর কি, যে আমি ওখানে গিয়েছিলাম, এরকম এরকম একটা বডি আসছিল এবং তার হাতে একটা এরকম ব্রেসলেট ছিল, আমি ব্রেসলেটটা খুলে নিয়েছিলাম। তো যেটা হয় আমি কয়েকদিন আগে এরকম ইসে দেখছি, আবার ওই লোকটাকে আমি টেবিলে বসা দেখছি আজকে দুপুরে এরকম। তো বউ বলে যে তুমি হয়তো মানে কোনো রকম মানে কিছু মনে করছো, লোকটার থেকে জিনিস খুলে নিতো, তোমার মনে একটা এরকম ভয় থাকতেই পারে, এই কারণে তুমি দেখছো। তো সে ওইটাকে ওই সময় ভেবে ও ই করে ফেলে আর কি, ভুলে যায়, ভুলে যায়, রাতে ঘুমায়। তো রাতে যখন ঘুমায়, ঘুমের মধ্যে ও দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা এরকম যে ও একটা জায়গায় শুয়ে আছে, একটা মানে বিছানার মতো, যেটা হচ্ছে মাঠ, মাঠের আশেপাশে কেউ নাই চারিপাশে। তো সেই মাঠের মধ্যে ও শুয়ে আছে একটা খাটে এবং ওই যে সেই লোকটা ওর মাথার কাছে এসে ওর কাছে কিছু চাচ্ছে, মাথার কাছে দাঁড়া দাঁড়ায়। তো স্বপ্নের মধ্যে প্রচণ্ড ভয় পায়, ঘুম ভেঙে যায়, দেখে ঘামে ভিজে গেছে। তো ঘুম থেকে উঠে যায়, উঠে যে ভয়টা পায়, পানিটা নিয়ে খায়। খাওয়ার পরে ও পরদিন আবার কাজে যায়। তো এরপরে যেটা হয় যে ফ্রিকোয়েন্টলি ও মাঝে মাঝেই এই লোকটাকে হাসপাতালের ওই অঞ্চলটাতে প্রায় দেখে বিভিন্ন সময়, এবং এটাতে ওর একটা ফ্রিকড আউট হওয়ার একটা পর্যায়ে চলে আসে, যে মানে আপনার যে আমি এই জিনিসটাকে বারবার দেখতেছি, এটা কি হচ্ছে, ব্যাপারটা কি। তো একদিন ওর বাসার মধ্যে এই ঘটনাটা ঘটে ওর সাথে, ও বাসার মধ্যে একলা ছিল ওই দিন, ওর বউ চলে গেছে শ্বশুর বাড়ি বা কোথাও, একলা আছে। তো রাতের বেলা ওর বাসার দরজার মধ্যে নক হয়, গভীর রাতে, তখন রাত ধরেন 2-3 এরকম সময়, কেউ টক 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 করে নক করছে। তো নক করার পরে ও উঠে, উঠে যেয়ে দেখে কে, জিজ্ঞেস করে এবং কেউ এটার কথা আপনার শুনছে না, মানে ওর মানে ওর কথার কোনো রেসপন্স ও পাচ্ছে না দরজার ওপাশ থেকে। তো রেসপন্স যখন পায় না, তো গেটটা খোলে। তো গেটটা খোলার পরে দেখে ওই লোকটা দাঁড়ায় আছে, যে নাকি যার ব্রেসলেট সে নিয়েছিল, এবং লোকটা আপনার খালি গায়ে, তার গা থেকে মানে ঘাম ধরছে এবং তার ঠিক ওই যে কপালে যেখানে ক্ষত ছিল সেরকমই আছে। তো লোকটা ওকে বলে যে তুমি একদম কথাই বলে, এবার বলে যে তুমি আমার একটা জিনিস নিয়ে নিচ্ছ যেটা তুমি ঠিক করো নাই, এটার পাওনাদার ছিল, এটার মানে কেউ একজন হক ছিল, তুমি সেটা নিয়ে নিচ্ছ এবং এটা তুমি ফেরত দিবা। তো তখন জিজ্ঞেস করে আমি কাকে ফেরত দিব, তো সেখানে বল না তুমি এটা ফেরত দিবা। তো এটা শোনায়, শুনে বেশ ভয় পায় এবং তারপর লোকটা নাই, লোকটা থাকে না ওখানে। এত ব্যাক করে যে আবার খাটে বসে ঘুমাতে পারে নাই করে না, তখন সে ডিসাইড করে যে আমি এটা কাউকে বলবো, শেয়ার করব। তো ও পরদিন হাসপাতালে যায়, যে একজন আপনার বয়স্ক মেডিকেল অফিসার ছিল যিনি ওখানে চার্জে থাকে, বয়স্ক, বেশ বয়স্ক লোক, উনি লাস্টে ওনাকে খুলে পড়ে যে স্যার এরকম এরকম একটা ব্যাপার ঘটছে। সে উনি বলে যে এরকম আসলে তো অধিভৌতিক ঘটনা বলতেছো, এরকম তো হওয়ার কথা না, ঘটাচ্ছি কিন্তু আর তোমার মধ্যে অপরাধ বোধ, আর যাই হোক হয়তো তুমি কিছু দেখছো, বাট এটা ঠিক না। তুমি এক কাজ করো, তুমি এখানকার এই ডিপার্টমেন্ট আছে যেখানে এই ধরনের জিনিসপত্র যদি থাকে এটা জমা দাও, তুমি জিনিসটা থেকে থাকলে তুমি জমা দিয়ে দাও, তাহলে তোমার হয়তো কিছু হতে পারে। তো ওই জিনিসটা সে বিক্রি করে দিছিল, আসলে ডক্টর যে জিনিসটা সে নিয়েছিল ওটা বিক্রি করে দিছিল। তো যাক, সে বাসায় যায়, বাসায় যেয়ে আবার চিন্তাভাবনা করে, টাকা পয়সা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং ওই কয়দিনে ওই সোনার দোকানে গেছিল, সে যার কাছে বেচছে তাকে বলে যে ভাই আমি অন্য জিনিস বিক্রি করছি, এটা কি আপনি বিক্রি করে দিচ্ছেন? বলে না, ওইটা আমার কাছে আছে কিন্তু তুমি টাকা দিয়ে নিতে হবে, এবং তুমি যা দিয়ে বিক্রি করছো বেশি টাকা দিয়ে তোমার এটা নিতে হবে, আগের টাকা তো তোমাকে দিব না। তো সে ওই টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এবং এরপরে যেটা হয় যে ওর বাসায় আবার সে ওরকম নক শোনে, এবং ওই লোকটা আসে, এসে বলে যে তুমি আমার জিনিস এখনো নিচ্ছ না, তোমাকে আমি ক্ষতি করব, কিছু একটা ক্ষতি তোমার হবে, ইউনো ইউ উইল সাফার, তোমার একটা ক্ষতি হবে। এটা শোনার পরে সে আরো মানে খুব মুশকিলে পড়ে, এবং সে ওর কাছে কাকুতি মিনতি করে, আমার কাছে টাকা নেই, সে ওইটা শুনে না। তো এরপরে একদিন ওদের বাসায় মানে ওই জায়গাটা তো আপনার একটু রিমোট এলাকা, তো ওখানে একটা কুয়া ছিল, সেখান থেকে পানি উঠেতো আর কি, পানি এনে বাসায় কাজ করতো। তো ওর বাচ্চা হঠাৎ করে মানুষের চিল্লা চিল্লা বলছে যে কুয়াতে পড়ে গেছে বাচ্চা, এবং বাচ্চারা মরার আগে ওরা এটাকে বাচ্চাকে রিকভার করতে পারে আর কি, উঠে নেয়। তো বাচ্চার কাছ থেকে মানুষ শুনে যে ওর বাচ্চা নাকি খেলতেছিল ওখানে কুয়ার পরে, তা কি মনে হয় সে বালতিতে করে পানি উঠাতে যায়, এই সময় দেখে যে একটা লোক ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পানিতে। তো ওই লোকটা যখন বর্ণনা শুনে তখন সে মোটামুটি মিলাতে পারে যে এটা ওই লোকটাই। এনিওয়ে তারপর সে মনে করেন যে টাকা পয়সা ম্যানেজ করে এক সময় যায় যে ওই সোনার দোকানের থেকে ওই ইটা নেয়, গোল্ডটা নেয়, নিয়ে যে ওই মেডিকেলে ওই যেখানে যে লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট ছিল সেখানে সে জমা দেয়। তো জমা দেওয়ার পরে সে তারপর তবা করে নিজে, তবা করে, তবা করার পরে আসে। তো এরপর থেকে নাকি সে আর ওটা দেখতো না এরপরে। এটা ছিল একটা ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে আমাদের, এবং তারপরে আবার আমরা ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুটি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
কথা না বাইরে প্রথমে ঘটনাতে চলে যেতে চাই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা শুরু হয় আমাকে দিয়ে। বেসিক্যালি ইট অল স্টার্টেড আমি আমার এক্সামের টাইমে, উইচ ওয়াজ অ্যাবাউট 2 years ago, আমি আমার তখন ওল্ড এক্সাম চলছে আর আমি তখন রাত পর্যন্ত পড়ার আমার একটা অভ্যাস ছিল। তো একটা পর্যায়ে রাত পর্যন্ত, যেহেতু আমি অনেক রাত পর্যন্ত পড়তাম, আমার একটা হ্যাবিট ছিল যে আমি 3টা পর্যন্ত পড়ার পরে আমার অ্যাটলিস্ট 5টা পর্যন্ত আমার জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমি আমার রুমে, আমার মা তখন একটু বিরক্ত হয়ে যায় আর সে আমাকে বলতো তখন যে তুমি একটা কাজ করে দেবো, পড়াশোনা শেষ হলে যেহেতু তুমি তারপরে জাগনাই থাকো আর তুমি তোমার রুমে থেকে তুমি আমার পাশে এসে ঘুমিও। তা আমারও ভয় লাগতো একা একা ঘুমাতে, যেহেতু আমি এত রাত পর্যন্ত জাগনা থাকতাম। তো আমি 2টার মধ্যে পড়াশোনা শেষ করে আমি 3টার মধ্যে নামাজ টামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে আমার আম্মুর রুমে গিয়ে শুয়ে পড়তাম। তো শুরু হয় হচ্ছে আমি আমার আম্মুর রুমে যখন ফার্স্ট ডে শুই, তখন আমার ঘুম আসছিল না, আমার যেহেতু জাগনা থাকার একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমি আমি আমার ফোনে গান শুনছিলাম, আমি শুয়েছিলাম এক সাইড থেকে আরেক সাইডে নড়াচড়া করছি। তো আমার ফোনে ব্রাউজ করছি, করতে করতে এমন টাইম আমি রিয়েলাইজ করলাম যে 3:30 বাজে। তখন আমি দেখ, আমার স্ট্রেট মনে আছে আমার ফোনের মধ্যে আমি দেখেছিলাম 3:30 বাজে। এক্স্যাক্টলি ওই টাইমে আমার মনে হলো, আমি আমার মনে না আমি দেখলাম যে যদি একটা অনেক লাইট আলা ফ্ল্যাশ লাইট আমার জানালার সামনে দিক দিয়ে বিদ্যুতের গতিতে গেলে সেই রিফ্লেকশনটা পড়বে পুরো রুমের মধ্যে লাইটে। ওটা আমি দেখলাম যে উইদিন স্প্লিট সেকেন্ড ওরকম লাইট আমার বাসার মানে জানালার সামনে দিয়ে চলে গেলো। তো আমি যেহেতু দেখলাম ব্যাপারটা, আমি উঠে বসে বললাম এটা কি হলো। তো আমি মনে মনে ফার্স্টে আমার কাছে সব রিজনেবল এক্সপ্লেনেশনগুলো আমার মাথার মধ্যে ভাবছি, ফার্স্টে আমার মাথা আসলো যে আচ্ছা গাড়ির হেডলাইটের লাইট হতে পারে। তখন আমি ভাবলাম যে আমার রুম যেখানে, আমার রুম যেখানে, ঘরে কোনো মেইন রোড নাই, কোনো গলি নেই, কিচ্ছু নেই, তো ওই জায়গাটার থেকে তো ইম্পসিবল ব্যাপার কোনো গাড়ির লাইট আসা। তারপর আমার মাথায় যেটা আসলো যে এটা মেবি একটা চোর কোনো কিছু দেখার ট্রাই করছে, দেখছে যখন আমি এরকম জাগনা আসলো হয়তো বা বিদ্যুৎ চলে গেল। তো ও ইট ডাজেন্ট এক্সপ্লেইন যে একটা চোরের ফ্ল্যাশ লাইট বিদ্যুতের গতিতে এইভাবে পাশ সামনে দিয়ে চলে যাবে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। তো ফার্স্টের ঘটনা এটা ছিল। সেকেন্ড ডেতে আমি যখন শুলাম সেম আমি শুয়ে আছি আমার ফোনের মধ্যে, তখন আমি দেখলাম সাইরেনটা বাজে। ওই সেম ঘটনা, বিদ্যুতের গতিতে ওই লাইটটা গেল আর আমি তখন আবার উঠে বসলাম। যে আমি ভাবলাম যে আবার কেন এটা হলো। তো আমি ভাবলাম এটা হয়তো বা কোইনসিডেন্স হতে পারে, পরপর দুদিন হতেই পারে। থার্ড ডে ঘটনা, সেম কাহিনী, ওই সেম লাইটটা আবার গেল। এবার আমি ভাবলাম, এবার আমি নোটিস করলাম যে এভরিডে এটা 3:30 সময় আসে এবং এটা জাস্ট বিদ্যুতে করছে লাইটটা পাস করে চলে যায়। আর এবার আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা কোনো চোরের কাজ না। তো আমি এই জিনিসটা আমি ডিসিশন নিলাম যে আমি কাউকে বলবো না, আমি এক সপ্তাহ এটা অবজার্ভ করে দেখবো। এবং ওই সপ্তাহতে এভরিডে 3:30 সময় এই লাইটটা বিদ্যুতের গতিতে আমাদের জানালার সামনে দিয়ে চলে যেত এবং পুরো রিফ্লেকশনটা আমাদের রুমের মধ্যে পড়তো। সো এটা এক্সাক্টলি 3:30 সময় হতো। তো এইথ ডেতে আমি ডিসিশন নিলাম, ইট ওয়াজ আ স্যাটারডে, এবং আমি ডিসিশন নিলাম যে এবার আমি এই লাইটটা যখন যাই আমি সাথে সাথে উঠবো, দৌড়িয়ে উঠে জানলা খুলে দেখবো যে এটা কি। তো আমি ভেবে দেখলাম যে আচ্ছা এটা যেহেতু বিদ্যুতের গতিতে যেটাই হোক লাইটটা যাচ্ছে, আমি হয়তো বা যদি আমি দৌড়ে যেতে যেতে ওই জিনিসটা চলে যেতে পারে বা যদি কেউ থাকে সে চলে যেতে পারে। সো আমি জানালার পাশের দিকে বসে আছি। তো লাইটটা বিদ্যুতের গতিতে যে 3:30 বাজে, বিদ্যুতের গতিতে লাইটটা যা, আমি দৌড়ে যে জানলাটা খুলি, বাট আমি লাইটটা ক্যাচ করতে পারিনি, লাইটটা চলে গেছে। ওটা ঠিক 2-3 সেকেন্ড পর আমি দাঁড়িয়ে আছি জানালার পাশে, জানালাটা খোলা। আমি দেখি যে আমার জানালার উপরে একটি সানসেট আছে। আমি দোতলায় থাকি এবং আমার জানালার উপরে একটি সানসেট, দোতলার উপর থেকে একটি কালো রঙের কুকুর লাফ মেরে একেবারে আমার বাসার সামনে, মানে আমার আমার জানালার সামনে একটি গ্যারাজ আছে এবং গ্যারাজের মানে ওটার মধ্যে সব স্টোর হাউস হিসেবে ইউজ করা হয়। ওটার উপরে একটা কোনো উঠার কোনো রাস্তা নেই, ওখানে অনেক গাছপালা আছে এবং মানে গাছপালা সম্ভব না এবং থেকে নামারও কোনো ওয়ে নেই। আমি তখন ভাবলাম যে তিনটা হাত থেকে একটা কুকুর সানসেট থেকে কিভাবে নিচে নামলো আর এটা উঠলোই বা কেন। ব্যাপারটা অনেক পিকিউলিয়ার অ্যান্ড স্কেয়ারি যে রাত 3:30 সময় এরকম একটা কুকুর তিনতলা সানসেট থেকে লাফ মারলো। আমি ভয় পেয়ে যাই এবং আমি সাথে সাথে আমার আম্মুকে জাগাই ঘুম থেকে। আমার মাকে বললি যে মা আমি এরকম এরকম দেখলাম। তো আমার মা আমাকে অনেক বকাঝকা করে, সে বলে যে রাত পর্যন্ত জানলা আছে, সে উল্টা পাল্টা জিনিস দেখতেই পারো, ঘুমিয়ে পড়ে বলে কিচ্ছু না। বাট আমি জানতাম, আমি চোখে এতদিন ধরে অবজার্ভ করছি আর এগুলো দেখছি, আমি জানি এরকম কিছু একটা হচ্ছে। তো আমি আমার কাজিনদেরকে ব্যাপারটা বলি। তো আমার দুটা কাজিন অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায় তারা বলে যে আচ্ছা ঠিক আছে তোর বাসায় আমরা এরকম স্লিপ ওভার করবো, আমি দেখি কি হয়। তো যে কাজিনটা থাকতে এসেছিল আমার বাসায় তারপরে দিন, এটা হচ্ছে আমার কাজিন, আমার একটা বড় আপুর নাম হচ্ছে সাদিয়া আপু এবং আর একটা কাজিন সে আমার সমবয়সী, তার নাম হচ্ছে সাকিব। তো আমরা ওই রুমে শুবো, আমি ওদেরকে সব ঘটনা খুলে বলে আমি ওদেরকে বলি যেটাই হোক আমরা 3:30 সময় এই জিনিসটা হয় তো আমাদের জাগনা থাকতে হবে ওই পর্যন্ত। তো আমরা একটা প্ল্যান বানালাম, সেটা হচ্ছে 3:30 বাজার ঠিক 2 মিনিট পরে, আমরা 2 মিনিট আগে আমি আর সাদি আপু নিচে নামবো এবং আমরা ওই গ্যারাজের ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবো নিচে থেকে এবং আমরা দেখবো যে লাইটটা যেটাই হোক ওটা কি আর সে ওই লাইটটা বা কি ওদিকে যে যায়। এবং আমার কাজিন সাকিব সেও জানালাটা খুলে ওখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে লাইটটা কি। তো 3:30 বাজে, 2 মিনিট বাকি আছে। তো আমাদের কোনো একটা কারণে, সঙ্গত কারণে দেরি হয়ে যায়, তো আমরা 1 মিনিট আগে দৌড়ে নিচে চলে যাই আর সাকিব তখন জানালাটা খুলে দাঁড়িয়ে আছে। তো আমরা যতক্ষণে আমি আর সাদি আপু নিচে নামবো, নিচে নামার সাথে সাথে গ্যারেজের ওখানে সাথে সাথে আমরা দেখি জানালার ওখান থেকে সাকিব চিৎকার করে, মানে ও সে নিচে পড়ে যায়, আমরা টের পেলাম মানে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আমরা দুজন আবার দৌড়ে উপরে গেলাম, দেখেছি সে জানালার পাশে ওখানে নিচে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমরা ওকে নিলাম, আমরা ওকে পানি টানি খাওয়ালাম, আবার ওকে শান্ত করলাম। তো যখন জ্ঞান ফিরে তখন সে আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। তখন আমি বলছি যে আমাকে দেখে খুব সে বসে না 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 আসে এখান থেকে সরাও, আমার ভয় লাগছে ওকে দেখে। আমি তখন বুঝতে পারলাম যে আমাকে দেখে কেন কিছু একটা ভয় পাচ্ছে। তখন আমি ওকে শান্ত করলাম। তখন ও আমাকে যখন সে নিশ্চিন্ত হলো যে হ্যাঁ আমি আয়েশা, আমি ওর কাজিন, তখন সে খুলে ঘটনাটা বললো। সে বললো যে আমি আর সাদি আপু যখন নিচে চলে যায় সে জানালাটা খুলে দাঁড়িয়ে থাকে সেখানে, সে দেখে যে ওই সেই তিনতলার সানসেট থেকে আমি মাথা নিচু করে উল্টোভাবে মাথাটা নিচু করে, আমার চুলগুলো সব পড়ে আছে, আমার যেহেতু লম্বা চুল চুলগুলো সব পড়ে আছে, এবং আমি সাদিকে তাকিয়ে খুব একটা উইয়ার্ড ভাবে আমার চোখ ছিল, আমি তাদেরকে হাসছি। এটা দেখে সে আর হ্যান্ডেল করতে পারলো না, কারণ সে দেখলো যে 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ড আগে আমার কাজিন দুটো বের হয়ে দৌড়ে চলে এলো। সে তো দেয়ার নো ওয়ে যে আমি আবার ওই সেই 30 সেকেন্ডে ওই তিনতলার বাসার ভিতরে ঢুকবো, গ্রিন থেকে বের হয়ে সানসেটের উপরে দাঁড়িয়ে তাকে এরকম ভয় দেখাবো। তো সে বলো ইটস অ্যান প্যারানর্মাল থিং, হোয়াট এভার ইট ওয়াজ, সে ওখানে সেন্সেস হয়ে পড়ে যায়, পরে তার কিছু মনে নেই। তারপর মানে তাকে হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। মানে আমার বাসায় ওই লাইটটা এখনও 3:30টার সময় আমার মায়ের বেডরুমের সামনে দেখতে যায়, বাট আমরা আর মেস আপ করি না ওইটার সাথে। তো এরপরে আমাদের কারো কোনো প্রবলেম হয় নাই। তবে ওইটার ঠিক এক বছর পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, একদিন র্যান্ডমলি আমার ওই সাকিব উইয়ার্ড ব্যবহার করা শুরু করে বাসার ভিতরে, আর এমন এমন জিনিস তো করা শুরু করে যেগুলো না একটা মানুষের পক্ষে সম্ভব না করা। যেমন সে এক হাত দিয়ে ফ্রিজকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল, একটা বড় সোফা মানে আঙ্গুল দিয়ে ধাক্কা মেরে সরাতে ছিল, সে অনেক উল্টাপাল্টা জিনিস করছিল, আমার অনেক উল্টাপাল্টা ব্যবহার করছিল। তখন আমার নানি, যেহেতু আমার মামাতো ভাইয়ের, আমার নানি এগুলা বুঝে, আমার নানি বুঝতে পারলো যে তাকে একটা জিন ধরেছে। তো আমার নানি, তারা তিনতলায় থাকতো আর আমার নানি থাকতো দোতলায়, তো দোতলা থেকে নানি আর যতক্ষণ উপরে এসে তাকে মানে ট্রিটমেন্ট ঝাড়ফুঁক করতে উপরে উঠবে, তখনই সে বিদ্যুতের গতিতে সে মানে ওই অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়। তাকে কোথাও কেউ খুঁজে পাচ্ছে না, মানে সে এত তাড়াতাড়ি বাসা থেকে স্টর্ম আউট করে, তাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না, সবাই ওকে খুঁজছে। আর সবার টেনশন যে ছেলেটা পজেসড অবস্থায় কোথায় চলে গেল। ঠিক তখনই রাত 12টার সময় ওদের বাসার ছাদে একটি মনে হয় অনেক বড় সব, তখন বৃষ্টিকালও ছিল না, তখন নর্মাল ওয়েদার ছিল, তো সবাই টের পেল যে বাজের মতো কিছু একটা বাসার উপরে পড়ল। সবাই ভয় পেয়ে যায়, সবাই দৌড়ে ছাদের দিকে যেয়ে দেখে সে ছাদের মাঝখানে সে সাকিব ওখানে পড়ে আছে। তারা সাকিবকে ধরে এনে বাসে এনে আবার মানে তার জ্ঞান ফিরায়, এবং ওরা ভাবে যে আচ্ছা যা ছিল সংকট হয়তো বা কেটে গেছে আর এখন সে ঠিক হয়ে যাবে। কিন্তু তারা দেখে যে না, তার আবার সেম অবস্থা। সে এবার যখন উঠে, সে 5 মিনিট চুপ থাকার পরে সে একটি উইয়ার্ড মানে অনেক ভয়ঙ্কর একটা ভয়েসে, একটা ছেলে মেয়ে বাচ্চা, একটা ছেলে মেয়ে দুজো ভয়েস মিশিয়ে যে খুব উইয়ার্ড একটা ভয়েস হয়, ওরকম একটা ভয়েসে সে একটা কথা বলে। সে বলে যে অমুক তারিখে অমুক একজন মারা যাবে, এবং ওইটা বলে সে ওখানে আবার সেন্সেস পড়ে যায়। এবং এরপরে সে যখন যাবে, সে হি ওয়াজ নর্মাল, তার কিচ্ছু মনে নেই তার সাথে কি হয়েছে না হয়েছে, সে তার কিচ্ছুই মনে নেই অ্যাকচুয়ালি। তো আমার নানি টের পেলো কি হলো, তো সে আবার ঝাড়ফুঁক করলো, এবার সে ঝাড়ফুঁক করে কিছু পারলো না। যখন সে তখন তাকে মিরপুরে মাজারে নিয়ে যায়, ওখানে যে হুজুরটা বললো তার অবস্থা দেখে, তাদের ট্রিটমেন্ট করার পর হুজুর বললো যে যা কিছুই ছিল তার, সে কখনো সাকিবের ক্ষতি করবে না, সে হচ্ছে সাকিবকেও মানে পছন্দ করেছে, সে খালি সাকিবের হেল্প করতে চায়। এবং সে মাঝে মাঝে মানে যদি কোনো কিছু বলতে হয় সাকিবকে, মানে সে সব কারো ক্ষতি করবে না, সে খালি সাকিবের বাড়িতে এসে যদি কারোর হেল্প করতে হয় বা কোনো ইনফরমেশন দিতে হয় তখন এসে সে চলে যাবে, আর তাকে তাড়ানো দরকার নেই, থাকুক সে। তো আর আমার নানিরা ভাবলো যে এটা একটা ভালো জিনিস, থাক এটা থাকুক, এটা আর কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, যেহেতু এটা আসছেও না বেশি। কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে যেই জিনটা এসে, যে জিনটা ও তাকে ধরলো, যে জিনটা তাকে খুব ভালো লেগেছে, হুজুরটাকে জিজ্ঞেসা করার পরে মজার ব্যাপারটা হুজুর বললো যে এটা আপনার কোনো পরিচিত জিন, মানে এই জিনটা তাকে কোনোভাবে দেখেছে, তার খুব পছন্দ হয়েছে, যেন সে তার পিছন কখনো ছাড়েনি। আর একে বেসিক্যালি প্রবাবলি আপনার কোনো আত্মীয় বাসার থেকে নেওয়া হলো। তখন আমার মামি যখন আমাকে এই ব্যাপারটা বলে, তখন আমি বুঝতে পারি যে এটা কোত্থেকে হয়, কারণ সাকিব লাইফে খালি একবারই এরকম কিছু ফেস করেছে, সেটা হচ্ছে আমার বাসায়। তার মানে সে যে জিনটাই হোক আমার বাসা থেকে এসে নিয়েছে। যাই হোক, এরপরে যে আশ্চর্যজনক আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, যে জিনটা যে কথাটা বলেছিল যে আমাদের সাকিবের মানে ক্লোজ কোনো একটা মানুষের কথা বলছে যে মারা যাবে ওই তারিখে, এক্স্যাক্টলি ওই তারিখটাতেই সে মানুষটা মারা যায়। তো এটাই হচ্ছে আমার ঘটনা। আই হোপ আই ইউ গাইস লাইক ইট, আর থ্যাংক ইউ।
সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:45। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে অতিথিরা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যারা জেগে আছেন তারা বুঝতেই পারছেন যে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়েছে, একে তো ঠান্ডা, তার উপরে বৃষ্টি, আমার মনে হয় যে ভূত আসাম আরও বেশি জমজমাট হয়ে উঠবে সবার কাছে। আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। আমার কাছে স্টারলিংক লিটন এসএমএস করেছেন মিরপুর 6 থেকে। এছাড়াও ফিরোজ আমাদের ওয়াবদা খুলনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছে এবং তিনি বলছেন যে এই ঘটনাটা তাকে অনেক ভয়ঙ্কর লেগেছে। আমাদেরকে ময়মন সিং থেকে তপু এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রাজ লিপন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, আচ্ছা আমি একটা কথা বলি যে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, তারপরে কিন্তু স্পেস দিয়ে প্রথমে আপনার নামটা লিখতে হবে। যদি শুরুতে এলাকা বা অন্য কোনো জায়গার নাম আগে লিখে ফেলেন তাহলে সেই এসএমএসটা পড়া সম্ভব হয় না। আমাদেরকে এসএমএস করেছেন তাকিব, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে রক্তিম মিরপুর থেকে। আমাদেরকে নিয়ামুল এসএমএস করেছেন, নিয়ামুল নাসির জনি বাগেরহাট থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিসান এবং অশ্রু, হাজব্যান্ড ওয়াইফ, তারা মিরপুর থেকে শুনছেন। আমাদেরকে জুনায়েদ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে বৃষ্টিটা অসাধারণ। আমাদেরকে সুজা জুই, আমাদের স্টুডিওতে যারা আছেন তারাও বলছেন যে বৃষ্টিটা অসাধারণ, সবার কাছে বেশ ভালো লাগছে এবং শীতে এরকম সময়ে সাধারণত বৃষ্টি হয় না। ইথিকা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তাকে ভয় দেখাতে যদি আমরা পারি আর কি। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অর্ক এবং তিনি বলছেন অডিও ক্লিপটা অসম। আমাদেরকে হাফিজুল এসএমএস করেছেন কাপাসিয়া থেকে এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম কেমন হবে, আপনি শুনছেন যদি তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে কেমন হবে, আসলে ঠিক বলা যায় না, কেমন হচ্ছে সেটা জানতে চাই আপনার কাছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন আরিফ মিরপুর থেকে এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে রাফিদ এসএমএস করে বলছেন ভেরি গুড স্টোরি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিশন, আচ্ছা আমাদের আচ্ছা নামটা পড়তে পারলাম না, আগে অন্য কিছু লিখেছিলেন এই জন্য, নাজমা আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদের স্বর্ণা, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে তামিম পাবনা থেকে এবং তিনি বলছেন যে এই ঘটনাটার কাছে ভালো লেগেছে। ফ্রেকিং আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রহিম, এসএমএস করেছেন রুদ্র, পিঙ্কি ম্যামন সিং থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন রোহান রাজশাহী থেকে, আমাদেরকে এসএমএস করেছেন হিমেল খুলনা থেকে। এছাড়াও প্রান্ত আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, অর্ণব আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন পাপড়ি ভূতের গলি থেকে এবং তিনি ভূত এফএম এনজয় করছেন সেটা লিখেছেন। মাসুক আমাদের এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে, এসএমএস করেছেন আমাদেরকে রিশাদ। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন মুর্তজা, সানি 69 বোটবাজার থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন অসাম স্টোরি। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মৌরি, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে রায়হান, এসএমএস করেছেন আমাদেরকে মনীষা, তারেক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হাসান, এসএমএস করেছেন সাফওয়ান, এছাড়াও আমাদেরকে রাশিক এসএমএস করেছেন, এসএমএস করেছেন কনা, এছাড়াও আমাদের এসএমএস করেছেন ইরিন সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তারা ইমেইল অ্যাড্রেসটি জেনে নিন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, সেটা আপনার সাথে ঘটে থাকলেও কোনো সমস্যা নেই, অন্য কারো কাছ থেকে শুনে থাকলেও সমস্যা নেই। এবং যে ঘটনাগুলো আগে হয়ে গেছে বিভিন্ন এপিসোডে, যে ধরনের ঘটনা আমরা প্রচার করেছি সেই ধরনের ঘটনা না পাঠানোটাই ভালো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো অডিও ক্লিপ পাঠাতে, আপনার ঘটনাটি আপনার মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করুন এবং সেই রেকর্ডেড যে ক্লিপটা সেটা আমাদের পাঠিয়ে দিন ফাইলটা। এবং যারা আমাদের মেইল পাঠাবেন তারা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই মেইলটি আপনি কীভাবে আমাদের, মানে আপনি এখানে পার্টিসিপেট করে সবাইকে আপনার ঘটনাটি জানাতে চান নাকি আপনি চান যে আপনার মেইলটা আমরা পড়ে শোনাই। আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে এখনই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি খুঁড়িতে, সময় রাত 12:55, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আর বাইরে তো বৃষ্টি ভেজা একটা ওয়েদার এবং আমার মনে হয় সবাই এনজয় করছেন, অনেকে এসএমএস করেছেন। একটু আগে আমার এক সিনিয়র ভাই তারেক, তিনিও এসএমএস করেছেন এবং তারেক ভাই লিখেছেন যে তিনিও আমাদের সাথে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি যেটা বলেছেন যে বৃষ্টি ভালো কিন্তু সবার জন্য সেটা ভালো না, সবার জন্য মঙ্গল না, সেটা ঠিক। আমাদেরকে অয়ন এসএমএস করেছেন, অনন, এছাড়াও অনেক ঢাকা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরও অনেকে, এসএমএস তো পড়বই, তবে তার আগে ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, আমরা তার একটা ঘটনা শুনে আসবো।
আসসালামু আলাইকুম লিসেনার্স, রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে কল করার জন্য। তো সবার আগে এই প্লেয়ারদের যারা সবাই শুনছে আজকে ভূত এফএম, সবাইকে ধন্যবাদ। সাথে নাফিস রাতান আর্গন, ওর অপারেশন হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন আশা করি। রাসেল ভাই, আমার ঘটনাটি আজকে যেটা বলছি সেটা বাংলাদেশের ঘটনা নয়, বাংলাদেশ থেকে অনেক দূরে নেদারল্যান্ডের একটি ঘটনা, অ্যামস্টারডামের ভিতরে একটি স্টেট আছে।
যিনি ঘটনা বলেছেন তিনি এতক্ষণ ফ্লাই করে চলে গেছেন,
এখন তার ফ্লাইট রাত 2টার দিকে ছিল।
আচ্ছা,
তো নাহিদ ভাইকে খুবই মিস করবো। নাহিদ ভাই
এয়ারপোর্টে, তার মানে
জি, তো নাহিদ ভাইকে খুব মিস করবো। নাহিদ ভাই নিশ্চয়ই শুনছেন এই মুহূর্তে রেডিও ফুটি, এবং যারা শুনছে সবাইকে ধন্যবাদ। তো নেদারল্যান্ডের ঘটনাটাই বলতে গিয়ে সবার আগে বলছি যে অ্যামস্টারডামের ঘটনা, আর এটা হচ্ছে অ্যামস্টারডামের স্লটারবার্ট একটা জায়গা আছে, সেখানকার একটি ঘটনা যেখানে উনি থাকতেন। তো আজ থেকে 9 বছর আগের ঘটনা, ওখানে তখন ওনার 2 বছর হয়ে যায়। তো সে নার্সিংয়ে একটি কোর্স করতে গিয়েছিল নেদারল্যান্ডে। তো নার্সিংয়ের কোর্সটি কমপ্লিট করার পর তার একটা হসপিটালে জব হয়। তো সেই হসপিটালে 6 মাস জব কর্মরত অবস্থায় সে একটি বাসা ভাড়া করে, যেটা মোটামুটি বড় তার জন্য হয়ে যায়, এবং তাকে যেহেতু বাংলাদেশে টাকা পাঠাতে হতো সেজন্য সে চাচ্ছিল যে তার সাথে একটি সাবলেট রাখতে। তো সে কিছু স্পেশাল মানুষদের বলে রাখে যে কেউ যদি পায় সাবলেট তবে তাকে যেন ইনফর্ম করে। তো ঘটনার দিনে চলে আসি। তো ঘটনার দিন আপনার সে যখন হসপিটাল থেকে বাসায় আসে তখন সন্ধ্যার সময়। তো বাসায় এসে দেখে যে খাওয়ার কিছু নাই, নর্মালি এখানকার মানুষগুলো যেগুলি খায় আছে টুনা ফিশ যেটাই পায় মানে সামনে পায় যেটা খেয়ে ফেলে, ওই মুহূর্তে বাসায় কিছু ছিল না। তো টেম্পারেচার হচ্ছে -18 ডিগ্রি এরকম। তো উনি বাসার থেকে বেরিয়ে সুপার শপে যায় এবং কিছু জিনিস কিনে নিয়ে আসে রাতে খাওয়ার জন্য। তো সুপার শপ থেকে বের হবার পরে একটু সামনেই তাকে একজনের সাথে ফেস করতে একটা চৌরাস্তায়, এবং সে তাকে হঠাৎ করে মানে আচমকা থামিয়ে বলে যে আপনার বাসায় কি ভাড়ার মানে নেদারল্যান্ডের একজন লোক, আপনার বাসায় কি কাউকে সাবলেট রাখতে চাচ্ছেন? তো উনি খুবই অবাক হয়ে বলেন জি রাখতে চাচ্ছি। তো মনে মনে চিন্তা করলো হয়তো আমি যেসব স্পেশাল মানুষদেরকে বলেছি তারাই হয়তো তাদের কাছ থেকে হয়তো সে খবরটা পেয়েছে। তো ওনার সাথে কনভারসেশন হয়, এবং কনভারসেশন হওয়ার পর বলে ঠিক আছে চলেন, সব কিছু মিনিমাইজ করার পরে ইনি বললেন যে ঠিক আছে আমার বাসায় চলেন। তো বাসায় যাওয়ার পরে ওনাকে ওনার রুম দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন কী কী করতে হবে এবং কত টাকা শেয়ার করতে হবে এটাও বুঝাই দিলেন। তো এটা বলে উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো এখান থেকে, আজকে থেকেই থাকবো। এবং নাহিদ ভাই একটু অবাক হয়ে যায় যে ওনার সাথে কোনো লাগেজ ছিল না, সাথে কোনো কাপড় চোপড়ের ব্যাগ ট্যাগ কিছুই ছিল না। তো উনি উনি বলে যে আমার রুম কোনটা, তখন তাকে রুমে রুম দেখিয়ে দিল এবং নাহিদ ভাই তার রুমে চলে গেল। তো যেহেতু খাবার খাননি, একটু রান্নাঘরের কিচেনে গিয়ে কিছু খাবার রান্না করতে গিয়ে ওই সময় তিনি তাকে অফার করলেন যে আজকে বাংলাদেশি রান্না হচ্ছে, আপনি আমাদের সাথে খেতে পারেন। তো উনি বললেন যে আর বলে দিলেন যে আগামীকাল থেকে আমরা খাবো, এটা শেয়ার করে খাবো যেগুলি বাজার করা হবে আর কি। তো উনি রাজি হলেন কিন্তু ওনার সাথে খেলেন না। তো নাহিদ ভাই দিন যথারীতি তার সব কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়েন, এবং ঘটনাটা ঘটে রাত 2টার দিকে। হঠাৎ করে তার রুমের ভেতর থেকে সে মানে একটু সাউন্ডে ঘুম ভেঙে যায়, এবং সে পাশের রুম থেকে কটর মটর একটা সাউন্ড পেতে থাকে। ওই মুহূর্তে সে যখন তার ঘুম পুরোপুরি ভেঙে যায় ওই কটর মটর সাউন্ডে, হঠাৎ করে সে বেড থেকে উঠে এবং স্পষ্ট শুনতে পারে যে পাশের রুম থেকে 15-20 জন হাসাহাসি করছেন। তো সে বলল আমি একজন আজকে ভাড়া একজনকে থাকতে দিলাম, সে আজকেই মানুষ নিয়ে আসলো, এটা কিভাবে সম্ভব? সে লিভিং রুম দরজাটা খুলে লিভিং রুম দেখে পুরো অন্ধকার, এবং তখনও লিভিং রুম থেকে ওই রুম থেকে সাউন্ড আসছিল আর কি। তো উনি রুমের সামনে যান এবং উনি যখনই দরজাটার সামনে নক করার আগে পর্যন্ত দাঁড়ান তখনই সাউন্ডটা ভ্যানিশ হয়ে যায়, এবং উনি কৌতূহলবশত দরজাটা নক করে। দরজা নক করার পরে ঘুম থেকে উঠে উনি আসছে এরকম একটা সিচুয়েশন, এবং ওনাকে যেহেতু কোনো কাপড় চোপড় ছিল না তিনি তার পরনের জামা কাপড় দিয়েছিল, তো দেখলেন যে সেই থেকে উঠে হাই তুলতে দরজা খুললো। তো উনি বললেন কি আপনার রুম থেকে সাউন্ড পাচ্ছিলাম? বলে যে কই না তো আমি তো ঘুমাচ্ছিলাম। তো তিনি আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়েন। এটা ছিল ওনার ঘটনা, ইমিডিয়েট পরের দিনের ঘটনা। ওই দিন তিনি যথারীতি 9টার দিকে বাসার থেকে বেরিয়ে পড়ে এবং ঠিক 7টার দিকে বাসায় আসে। নর্মালি নেদারল্যান্ডের 7টা মানে সকালবেলায় অলমোস্ট আলো চারিদিকে। তো উনি বাসায় আসেন এবং বাসায় আসার পরে দেখেন যে পুরা রুম অগোছালো হয়ে গেছে, মানে উনি রীতিমতো খুবই বিরক্ত ওনার উপর যে এটা কি পুরা অগোছালো রুম এবং উনি বাসায়ও নাই। তো সে এসব অগোছালো জিনিসপত্র গুছিয়ে রাতে খেয়ে ঠিক আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ওরকমই সময়ে রাত 2টার দিকে আবারও তার এরকম সাউন্ড, কটর মটর সাউন্ড, কটকট একটা সাউন্ড, সে উঠে যায় এবং যখন ঘুমটা পুরোপুরি চোখ থেকে তাড়িয়ে দেয় তখনই তার কাছে ক্লিয়ার একটি সাউন্ড ভেসে আসে পাশের রুম থেকে, 15 থেকে 20 জন হাউমাউ করে কাঁদছে। উনি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে লিভিং রুমের দরজাটা খুলে দেখে পুরো অন্ধকার রুম, ঠিক গতকালকের মতোই তাকে তার কাছে দরজাটার সামনে যাওয়ার পরপরই সাফি ভ্যানিশ হয়ে যায় এবং সে আবারও কৌতূহলবশত ভেতরে কি হচ্ছে জানার জন্য দরজা নক করে। দরজা নক করার পরে উনি দরজা খুলে নেবে বলে, আমি তো গতকালকেও শব্দ পেলাম আজকেও শব্দ পাচ্ছি, কিছু কি আপনার রুমে হচ্ছে? তো উনি বললেন, না তো আমি ঘুমিয়েছিলাম। তো বললো যে আপনি কখন আসলেন বাসায়? বলে, আমি রাত্রে 12টার দিকে চলে এসেছি। তো উনি আর কোনো কথা না বাড়িয়ে আবারও ঘুমিয়ে পড়লেন, কারণ এসব কথাবার্তা বাড়ানোর সময় নেই, তার আগামী মানে পরের দিন তাকে হসপিটাল যেতে হবে। তো পরের দিন যথারীতি তিনি হসপিটাল চলে যান। তো ওই দিন ছিল স্যাটারডে, হাফ ডে। তো 4টার দিকে তিনি বাড়িতে চলে আসেন। চলে আসার পর দরজা খোলার পর যেটা উনি দেখলেন সেটা হয়তো কখনোই চিন্তা করেনি, এটা আমাকে দেখতে হবে। তিনি দেখলেন কিচেনের ভিতরে যে লোকটাকে তিনি সাববেট হিসাবে দিয়েছিলেন, জিনিসটা একটু অদ্ভুত যে সে ব্লেন্ডার মেশিনের ভিতরে হাত দিয়ে, হাত মানে ব্লেন্ডার মেশিনটা ছাড়া এবং রক্ত চারপাশে ছড়িয়ে পড়ছে এবং সেটা তার দিকে সে ওই লোকটা তাকিয়ে হাসছে, মানে অদ্ভুত একটা দৃষ্টিতে হাসছে। এইটা দেখে তো মানে যে কেউ ওই জায়গার থেকে মানে চিন্তাও করতে পারবে না আমাকে কি করতে হবে, সে সাথে সাথে নিচে চলে যায়। তো সে থাকতো 3তলায়, নিচতলায় এক বাংলাদেশি থাকতো এবং তাকে সাথে সাথে গিয়েই অবহিত করে যে উপরে আমি এই জিনিসটা দেখলাম। নিচের থেকে ওই ভাইয়াকে উপরে নিয়ে উপর নাহিদ ভাই উপরে ওঠানোর পরে দেখলো যে কই, রুমের ভিতর তো কিছুই নাই। তো যেহেতু এই জিনিসটা দেখলো তারপরে সে আর ওই ঘরে ঢোকে নেই এবং নাহিদ ওই বাংলাদেশি ভাইটাকে সে রিকোয়েস্ট করে তার সাথে ওই দিন রাত যাপনের জন্য রেডি করলো আর কি। তো ওই দিন রাতটা সে ওখানে থাকে, সানডে রাতটা থেকে পরের মানে স্যাটারডে রাতটা থেকে পরের দিন সানডে। তো সানডে সে ড্রাইভিংয়ের জন্য বের হয়, ওই দিন তার বন্ধ থাকে। তো সকালবেলা ভোরে ড্রাইভিংয়ের জন্য বের হবে, তো উপরে ড্রেস চেঞ্জ করতে গেলেন। তো যাওয়ার পরে দরজা যখন খুললেন সকালের আলোতে যেরকম দেখলেন সেটা হচ্ছে চারিদিকে কিচেনের চারিদিকে রাসেল ভাই রক্ত দিয়ে ভরা এবং যে টি শার্ট এবং প্যান্টটা উনি ওনাকে দিয়েছিল সেটা পুরোটাই রক্তে ভেজা। ওই দিন আর তিনি ড্রাইভিংয়ের জন্য বেরোতে পারলেন না এবং সে 100% ডিসিশন নিল যে সে ওই বাসায় আর থাকবে না। ওই বাসার থেকে তিনি বেরিয়ে পড়লেন এবং ওই ভাইয়ের বাংলাদেশি ভাইয়ের সাথেও তিনি বিদায় নিয়ে ওই স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন এবং হসপিটাল ওইটাই আছে, ওই জায়গা থেকে আরও দূরে এসে তিনি বাসা নিলেন। তো সেখানে যাদের সাথে থাকলেন তারা সবাই বাংলাদেশি। তো 8-9 জনের সাথে কষ্ট করে তিনি একটা রুম পায় আর কি, 8-9 জনের সাথে থাকার জন্য। তো ওখানে প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পর উনি হঠাৎ করে একদিন হসপিটাল থেকে বাসায় ফিরছেন, ফেরার পথে তার সাবওয়ে হয়ে আসার কথা। তো যে মেট্রো রেলগুলো যা ট্রেনগুলো আছে সেটার জন্য সে ওয়েট করছে। ওয়েট করার পর ট্রেনে যখন উঠলেন তিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি, তো মানে হঠাৎ চোখ পড়ল যে সেই লোকটি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক দৃশ্য, ওনার হাত ব্লেন্ডার মেশিনে, হাত একদম ছিটকে যাচ্ছে, মাংস টাংস ছিটকে পড়ছে, ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে আস্তে আস্তে পেছানোর চেষ্টা করছে ভয়ে। তো আই কন্ট্যাক্ট যাতে না হয় সেটার জন্য সে মানে প্রস্তুত ছিল দা। তো হঠাৎ করে লোকটা তাকে, তার মাথা ছিল অন্যদিকে, জিজ্ঞেস করছে আপনি কেন চলে গেলেন আমার সাথে, আমার থেকে, আমি তো আপনাকে যেতে বলিনি। তো উনি কথা না বলে বলে যে আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, এটা বলে সে পিছনের দিকে যাচ্ছে। তো তার স্টেশন চলে আসে এবং স্টেশন আসার পরে তিনি নামেন, নামার পরে ওই ট্রেনটি চলে যায় এবং ওই লোকটির সাথে তার আর কোনো ধরনের দেখা হলো না। তো উনি রাস্তা দিয়ে কমপ্লিট বাসায় আসার পথে পুরোটাই চিন্তা করলেন যে কেন আমি ওনার সাথে বারবার দেখা করছি, আমি ওনার সাথে দেখা করতে মোটেও রেডি না, এরকম কেন হচ্ছে। উনি সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন এবং যেটা চিন্তা করছিলেন যে এটা কোনো ওনার হ্যালুসিনেশন হবে, সাইকিয়াট্রিস্ট তো ওনার পুরো কথাটা শুনলেন এবং বললেন যে আপনি কিছুদিন রেস্ট নেন এবং এসব ওষুধগুলো আপনি খান, হয়তো কন্টিনিউ করলে আপনার এইসব জিনিসগুলো আর মাথায় আসবে না, আপনি তো নিজে দেখছেন, আপনার সাথে যারা আছে তারা দেখছে না। কিন্তু ওনার মন মানে না। ঠিক কিছুদিন পরেই উনি এরকম হসপিটাল থেকে আবার বাসায় আসছিলেন এবং বাসায় আসার পথে সাবওয়ে থেকে ট্রেন দিয়ে নামার পরে বাসায় হেঁটে আসছিলেন, এমন সময় তার মনে হলো পিছনে তার পেছনে কেউ আছে। তো হঠাৎ করে সে মাথা ঘুরিয়ে দেখে যে সেই লোকটি, এবং ওই লোকটিকে সাথে সাথে দেখার পর সে ওখান থেকে প্রস্থান করার জন্য দৌড়ের সাহায্য নিলেন এবং সে দৌড়ে যাচ্ছেন, এমন সময় দেখলো যে সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর তিনি দৌড়ে যাচ্ছেন। তো তার কাছে জিনিসটি খুবই অবাক করার মতো লাগে এবং সে ওই দিন বাসায় ফোন দেয় বাংলাদেশে। ফোন দিয়ে তার বাবা মাকে বলে যে তোমরা অনেক কষ্ট করে আমাকে পাঠিয়েছো, আমি আর নেদারল্যান্ডে থাকবো না, আমি খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবো, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, তো আমাকে মাফ করে দিও। এটা বলার পর উনি মানে ওই দিন পরের দিন সে হসপিটালে যায়। পরের দিন একদম এক্স্যাক্টলি পরের দিনে তিনি হসপিটালে যান, এবং হসপিটালে যাওয়ার পর কাজের মানে তিনটা চারটার দিকে হঠাৎ করে তিনি দেখলেন যে 20-25 জনের একটি দল হসপিটালের দিকে আসছে। তো হসপিটালের দিকে এত মানুষ আসছে এবং সবার মুখে এরকম মানে সবাই এরকম বলা বলি করছে যে যাক আজকে জিনিসটা বের হবে এরকম কিছু একটা। তো ওই হসপিটালে মানে পাদ্রি সহ দেখলাম, উনি বলছে যে আমি দেখলাম যে পাদ্রি সহ 20-25 জন লোক আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন এসছেন, তো ওনাদের মধ্যে একজন বললেন যে আমাদের এখানে একটা ডেড বডি পাওয়া গেছে, সেটা আমরা নিতে এসেছি। তো উনি কৌতূহলবশত আসে, ওনার যেসব কলিগস আছে আরও নার্স আছে সবাই ওই ফ্রিজিং রুমের সামনে গেল, এবং ওখান থেকে দেখা গেল একটা ডেড বডি ফ্রিজিং রুম থেকে বের করে স্ট্রেচারে উঠানো হচ্ছে। এমন সময় সবাই ভিতরে ছিল, উনি দেখলেন যে এতদিন তার সাথে যেসব যে মানুষটা এতদিন তার সাথে যাকে দেখেছেন এতদিন যাকে দেখেছেন ঠিক সেই মানুষটাকে ওই বক্স থেকে বের করা হচ্ছে, এবং সারা শরীরে খোঁচা 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 লাল লাল দাগ আর কি। তো উনি মোটামুটি অবাক হয়ে যায়, এটা আমি কি দেখছি, এতদিন আমার সাথে কি হলো, তাহলে আমি কি তাহলে আমি ভুল না, আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, এটা হ্যালুসিনেশন ছিল না, সামথিং ইজ দেয়ার, আমার সাথে কিছু একটা খারাপ ঘটেছে বা আমি কিছু খারাপের সম্মুখীন হয়েছি। সো তো উনি ওই দিন ওই লোকটার সাথে বললো যে আমি কি আপনাদের সাথে কোথায় নিয়ে যাচ্ছে যা হচ্ছে। তো উনি জায়গাটার নাম বলেন যে আমরা এই সেমিটারিতে নিয়ে যাবো, এবং পাদ্রিরা বলেছে যে ওনাকে আমরা এক মিনিট লেট মানে অনেক লেট হয়ে যাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে দাফন করতে হবে। তো উনি ওনার সাথে বললো যে আমি তাহলে আমি কি সিমেটারিতে আসতে পারবো, তিনি উনি বললেন যে হ্যাঁ তুমি আসতে পারো। তো ওই সিমেটারিতে সে যায়, এবং যাওয়ার পরে দেখলেন যে ওই কবরস্থান মানে তার অবাক লাগছে যে ওইখান কবরস্থান থেকে একটা কফিন উপরে উঠানো হচ্ছে, যে কবরস্থানে মানে একটা কবর দেওয়া ছিল, তো পাশাপাশি আরেকটা কবর, তো সেখানে দেখা যাচ্ছে যে আগের যে কফিনটা সেটা উঠিয়ে সে পাশের কবরস্থানে রাখছে, আর যে আজকে যেটা নিয়ে এসছে সেটা ওই কবরে রাখছে। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, ওই কবরে থেকে কেন ডেড এই কফিনটা উঠে পাশের কবরে রাখা হচ্ছে আর এটা কেন এখানে রাখা হচ্ছে। বলে যে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কিছুদিন আগে বলতে পারে এক বছর আগে একটি বাসের দুর্ঘটনা হয়, এবং বাসটি আপনার ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। তো এখানে প্রচুর মানুষ মারা যায়, প্রায় 60 জনের মতো মানুষ মারা যায়, এবং এর মধ্যে ওনার আত্মীয় স্বজন একটি ভুল মানুষকে দাফন করে ফেলে। তো যার ফলে যখন ওনার আসল খবর পাই যে ওনাদের ডেড বডিটা এই হসপিটালে আছে, এবং যেটুকু উনি জানতে পারলেন যে উনি ঠিক মতো বলতে পারেনি, যার কাছে উনি জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে ওনাদের বাসায় এরকম একটা সমস্যা হচ্ছিল, তো পরে নাকি খবর পেয়ে বলেছে যে না ওনাদের লাশটা পাওয়া গেছে এই এই হসপিটালে। তো উনি জিনিসটা মোটামুটি উনি অবাক হয়ে যায়, এবং দেখলো যে না ওই লোকটার খবর আসতে খবর দেওয়া হচ্ছে, এবং খবর দেওয়া শেষ হয়ে গেছে, উনি বাসায় চলে আসে, এবং জিনিসটা এরপর থেকে তার সাথে ঘটা বন্ধ করে দেয়। তারপরে তিনি চিন্তা করলেন যে হয়তো এটার সাথে একটা লিঙ্ক আপ ছিল, আমি হসপিটালে চাকরি করছি, তো উনি যতটা চেয়েছেন আর কি পজিটিভভাবে জিনিসটাকে মিনিমাইজ করতে চেয়েছেন। দ্যাটস ইট আসলে।
অনেক ধন্যবাদ আলিফ, আপনাকে চমৎকার ঘটনা করেছেন, এবং আমি সবাইকে বলবো যে সাবধান। আমি যখন সাধারণত ওই যে হাতিপুল, তারপরে সেন্ট্রাল রোড, তারপরে ফার্মগেট এরকম জায়গা ক্রস করি, তখন দেখি যে বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা আছে রুমমেট আবশ্যক। তো এই ঘটনা যদি সত্যি হয় এবং এই ঘটনা যদি বাংলাদেশেও ঘটে, তাহলে যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন যে রুমমেট আবশ্যক, তারা একটু দেখে শুনে নেবেন এবং মানে ইন্টারভিউ করে নেবেন যে আসলেই যাকে নিচ্ছেন তাকে কতটুকু বিশ্বাস করা যায়। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ডক্টর রিসালাত, এবং তিনিও একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন। এবং আমি তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই, আমাকে অনেকেই দেখিয়ে থ্যাংকস দিচ্ছেন আমাকে বাবু ভাই এবং আলিফকে নিয়ে আসার জন্য, বুঝতেই পারছি আমাকে সবার অনেক ভালো লাগে বেশি সে মানে যাদের ঘটনা তারা আজকে এখানে আছেন, অপু, রাসেল, বউ ভাই সবাইকে, আচ্ছা সবাই বলছেন যে খুব, আচ্ছা বাবু ভূত এস এম খুব ভালো লাগছে, আচ্ছা আমাদেরকে। এছাড়াও মৌমিতা SMS করেছেন, মৌমিতা নাফিজ স্বর্ণা, এসএমএস করেছেন আমাদেরকে জিল্লাল, এছাড়াও এসএমএস করেছেন রফিক, অজিত আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি প্রশান্ত, মিম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রনি, এছাড়াও শাহরিয়ার এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রূপা, আজকের ভুক্তাশ্রমিতার কাছে জোস লাখের রিমা আমাদের এসএমএস করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং তিনি বলছেন জোস হচ্ছে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিল্টন নরসিদ দাসপাড়া থেকে এবং তিনি বলছেন তিনি এবং তার ওয়াইফ সোনিয়া একসাথে ভুক্তাশ্রম শুনছেন আর সে ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিমা, আচ্ছা রিমার এসএমএসটি পড়লাম মনে হয় একটু আগেই, আমাদের এসএমএস করেছেন মাসুক টাঙ্গাইল থেকে, এছাড়াও নাফিস আমাদের এসএমএস করেছেন, তানভীর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সোহাগ, এছাড়াও এসএমএস করেছেন টুটুল, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মাসুদ পারভেজ কাউলা থেকে, আজকের ভূত এসএমতার কাছে ভালো লাগছে, আমাদেরকে এসএমএস করেছেন মিজান সিলেট থেকে, এছাড়াও এসএমএস করেছেন সুহাস রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে গল্পগুলো খুব জোস ছিল, আমাদেরকে হাসান মিরপুর চৌদ্দ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন বৃষ্টি হচ্ছে এবং তিনি একই সাথে ভূত এসএম খুব এনজয় করছেন। ফাহিম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের হাসান মিরপুর, আচ্ছা অনেকবার এসএমএস পাঠিয়েছেন যার জন্য বারবার পড়তে হচ্ছে আমাদেরকে, এছাড়াও রায়হান এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাজমা, এছাড়াও পাপড়ি এবং তিনি বলছেন যে তার কাছে আলিফের ঘটনাগুলো ভালো লেগেছে। ইঞ্জিনিয়ার সোহেল চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত, আচ্ছা তিনি ভূতেশ অনেক বেশি পছন্দ করেন সেটা তিনি লিখে পাঠিয়েছেন আর কি। সামির আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শুভ, এছাড়া এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পুষ্পা, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাহিন ঢাকা থেকে, সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, তার মানে দ্যাট মিনস বাবু ভাইয়ের যে ঘটনাটা ছিল সেই ঘটনার কথা তিনি বলছেন। সিরাজ সত্তাজ এবং সাজিদ তারা এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আরও অনেকেই, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথি অর্থাৎ ডক্টর রিসালাদের কাছে তার ঘটনা শোনার জন্য।
হ্যালো লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইনভাইটিং
মি।
আজকে যে স্টোরিটা, আজকে স্টোরিটা অ্যাকচুয়ালি আমার না, আমি এখন যে বাসায় থাকি তার আগে যে বাসায় থাকতাম তো সেই বাসার দারোয়ান আমাকে এই স্টোরিটা বলে। আমরা ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম তো হঠাৎ করে সে আমাদের কাছে এসে বলে যে মামা আপনারা ভূতের গল্প নিয়ে তো কথা বলছেন, আমি এর আগে যে বাসায় থাকতাম আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো আমি স্পেসিফিকভাবে ধানমন্ডির কোন এরিয়ার কাহিনি সেটা আমি বলতে চাচ্ছি না, ফর সাম পার্সোনাল রিজনস। ধানমন্ডির ঘটনা, ঘটনাটা স্টার্ট হয় এইভাবে যে ওই বাসাতে একটা মেয়ের বিয়ে আয়োজন শুরু হয়েছে। তো সেই বাসার মধ্যে বাবা মা বড় ছেলে সেই মেয়ে এবং তার ছোট বোন থাকে, ছোট ভাই থাকে। তো মেয়ের বিয়ের জন্য তার রিলেটিভ এবং তার বাবা মা এবং বড় ভাই ইন্ডিয়াতে গিয়েছেন শপিং করার জন্য। তো সেই সময় হচ্ছে সেই মেয়ের সাথে থাকার জন্য তার একজন কাজিন বোন সে থাকে এবং তার সেই ছোট ভাই থাকেন এবং সেই দারোয়ান তখন তাদের বাসাতে থাকেন। তো তারা নর্মালি তাদের দিন কাটছিল, তাদের কমিউনিকেশন তাদের ফ্যামিলির সাথে সব কিছুই নর্মাল ছিল, কোনোই সমস্যা ছিল না। হঠাৎ করে যেই দিন তাদের ফ্যামিলি ব্যাক করার কথা সেই দিনই হচ্ছে এই ইনসিডেন্টটা ঘটে, সে মেয়েটা সুইসাইড করে। সুইসাইডটা খুবই একটু অদ্ভুত রকমের ছিল কারণ শুধু সেই দিনই তার যে কাজিন যে সিস্টার ছিলেন তিনি সেদিন তাদের সাথে ছিলেন না। তার যে ছোট ভাই সে সকালবেলা ঘুম থেকে উঠে তার বোনের ঝুলন্ত শরীর দেখতে পায়, সে দৌড়ে যায় নেইবার দেখে ডেকে নিয়ে আসে, তাদের বাবা মাকে ফোন দেওয়া হয়, তারা অনেক বিস্ময়করভাবে অনেক মর্মাহতভাবে দেশে ব্যাক করে। তাদের মেয়ের শরীর দেখে তারা পুলিশকে ইনফর্ম করে, পুলিশ এসে ইনভেস্টিগেশন করা স্টার্ট করে। তো পাড়া প্রতিবেশী সবাই এটাকে সাসপেক্ট করে যে এটা একটা সুইসাইড ফর এনি পার্সোনাল পারপাস, মেটি মেবি সুইসাইড করেছেন। তো পুলিশের ইনভেস্টিগেশন চলতে থাকে এবং তখন তারা কিছু ক্লু পায় যেটার কারণে তারা বুঝতে পারে যে মেবি এটা সুইসাইড না, এটা মার্ডার। রিজন হচ্ছে দুটো, একটা মেয়েটা যখন সুইসাইড করে তখন তার পিঠে তার ঘাড় থেকে তার নিচে ব্যাক পর্যন্ত একটা খুবই শার্প পয়েন্ট দিয়ে একটা স্নেক, একটা সাপ ড্রয়িং করা। তো এত সুন্দরভাবে, নিখুঁতভাবে একটা মানুষের পক্ষে সম্ভব না সে তার পিঠের মধ্যে একটা সাপ ড্রয়িং করবে, একজনের পক্ষে সম্ভব না হাত নিয়ে। এবং সেই বাসার মধ্যে ওই দিন রাত্রেবেলা তার ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না যে সে এটা করতে পারবে। তো অবভিয়াসলি দেয়ার ওয়াজ সামওয়ান এলস, এটা একটা রিজন। তো তারপরে তারা যখন বাসার বাইরে কথা বলতে থাকে তো তখন তারা পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতে পারে যে ওই মেয়েটি খুবই ক্লোজ একজন ফ্রেন্ড ছিল যে মাঝে মাঝে তাদের বাসায় আসতো। এবং এই দারোয়ানের কাছ থেকেই তারা অ্যাকচুয়ালি জানতে পারে যে ইনসিডেন্টের রাতে সেই ছেলে রাত 11টার দিকে বাসার মধ্যে আসেন এবং 2টার দিকে চলে যায়। তো দারোয়ানের বয়স হওয়ার কারণে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে এটা তার হ্যালুসিনেশনও হতে পারে বা সে আবেগে, ওই সেই মেয়ের মৃত্যুর কারণে আবেগে গিয়ে এই ধরনের কথাও বলতে পারে। কিন্তু সেই দারোয়ান পুলিশদেরকেও যেই কথা বলেছে, সে দারোয়ান আমাকেও একই কথাই বলেছে যে সে রাত্রেবেলা জেগে থাকার জন্য সে পাশের একটা দোকান থেকে সবসময় র চা খায় এবং সে ওই দিন রাত্রেবেলা র চা খাইতে খেতে সে ছেলেকে দেখেছে এবং সে খুবই 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 শিওর যে সে অ্যাকচুয়ালি ছেলেটাকে দেখেছে। তো পুলিশকে, পুলিশ যখন তার কাছ থেকে এই নিউজটা পাওয়ার পরে তারা যখন এই দারোয়ান এত শিওরভাবে বলছে তো তারা সাসপেক্ট করে এই ছেলেটাই তাহলে মেবি মার্ডার। তারা অনুসন্ধান করতে থাকে তাদের ফ্রেন্ডস, ইউনিভার্সিটি, ফেসবুক থেকে ইনফরমেশন গ্যাদার করে তারা ছেলেটাকে খুঁজে বের করে ফেলে। তারা খুঁজে বের করার পরে যখন ছেলেটি বাসাতে যায় তখন তারা দেখতে পায় যে ফার্স্ট অফ অল মেয়েটা ধানমুড়িতে থাকে, সে কাইন্ড অফ একটু রিচ, বাট ছেলেটা ফ্যামিলিটা হইতেছে মিডল লোয়ার ক্লাস। তো পুলিশ গিয়ে যখন তাদের কাছে এলো জিজ্ঞেস করে সে ছেলেটা কোথায়, তখন তার মা বলে কান্না ভরা চোখে তাদের দিকে তাকায় থাকে, তাদের বাসার মধ্যে খোঁজাখুঁজি করে কিন্তু সেই মা আর তার ছোট বোন ছাড়া ওই বাসার মধ্যে কেউ নেই। পুলিশ জিজ্ঞেস করে যে ছেলেটি কোথায়, তখন মা আর কিছুই বলতে পারে না, শুধু এটুকুই বলতে পারে যে মেয়েটির বিয়ে যখন ঠিক হয়ে যায় তার 2 দিন পরে ছেলেটি সুইসাইড করে। অদ্ভুত, তাহলে ওই দিন রাত্রেবেলা অ্যাকচুয়ালি কে গিয়েছিল? ছেলেটা যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে রাত্রেবেলা কে গিয়েছিল, আর মেয়েটার বিয়ের সাথেই বা ছেলেটার মৃত্যু সম্পর্ক কি ছিল? এটার এই কেসটা এইভাবেই রয়ে যায়, এই বিষয়গুলোর সাথে এই কেসটা বন্ধ করতে হয় পুলিশকে। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তবে তার আগে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। তুষার আমাদের এসএমএস করেছেন সাভার থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন অনন্ত, কামরুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রিশাদ, এছাড়াও এসএমএস করেছেন আমাদের আরমান, এসএমএস করেছেন আমাদের শম্পা আগ্রাবাদ চট্টগ্রাম থেকে, আমাদের এসএমএস করেছেন আবুল হুসাইন, এছাড়াও আমাদেরকে রাকিব ম্যান এসএমএস করেছেন। সবাই মোটামুটি লিখছেন যে ভূত এফএম অনেক বেশি এনজয় করছেন আজকে রাতটা এমন, আমাদেরকে দিতে পারছে। এছাড়াও এসএমএস করেছেন সোহেল হাতিরপুল থেকে এবং তিনি বাবু ভাই এবং আলিফের অনেক প্রশংসা করেছেন। আরাফাত এবং স্বর্ণা আমাদের এসএমএস করেছেন, তারা জিন এবং পরি, তিনি এবং তারা লিখেছেন যে উই লাভ ভূত আসাম। শিলা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি এবং তার ছোট ভাই লাইট বন্ধ করে ভূত আসাম শুনছেন। মোস্তাক আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন ফেরারি কিং, এসএমএস করেছেন সজীব নেত্রকোনা থেকে এবং তিনি বলছেন থার্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের এসএমএস করেছেন সিয়াম ময়মনসিং থেকে, আজকের ঘটনাটা বলাটা ভালো লাগছে তার কাছে। আমাদের পিয়াস আজিমপুর থেকে এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও সবুজ, এছাড়াও আমাদেরকে আরাফ এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে মিন্টু, এছাড়াও আমাদের এসএমএস করছেন মাসুক টাঙ্গাইল থেকে এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ হরিবল। আমাদের সেলিম এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাকিব ম্যান, এসএমএস করছেন আমাদের কনক, এসএমএস করছেন আমাদেরকে রফিকুল, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি স্যাম, এসএমএস করছেন আমাদের হাফিজুল, এসএমএস করছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি তুরাগ এসএমএস করছেন, দুলু এসএমএস করছেন, পূর্বা আমাদের এসএমএস করছেন, আফিয়া এসএমএস করছেন, এসএমএস করছেন শেখ মোহাম্মদ লিটন বিক্রমপুর থেকে, নরসিন্দী থেকে অপু আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন জুবেল, এসএমএস করছেন সিনথিয়া, এসএমএস করছেন আমাদেরকে নিলয় সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম পেজ দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনারা যদি ইমেইলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার জেনে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো লিখে পাঠান এবং শুরুতেই উল্লেখ করে দিন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আপনাদের ঘটনাগুলো অডিও ক্লিপ করে পাঠিয়ে দিন এবং অর্থাৎ আপনারা যে কোনো একটা মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং সেই রেকর্ড করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আর যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন অনেকেই মানে অনেকেই কি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি প্রশংসা করছেন আজকের এই বিশেষ এপিসোডটির এবং আমার মনে হয় যে একে তো আমাদের গেস্টগুলো খুবই ভালো আজকে যারা আছেন তারা তো সবাই আপনার পছন্দ করেন অনেক, তারপরে আজকের ওয়েদারটা আরও একটু অন্যরকম সুতরাং আজকে জমজমাট লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে যদি আনফর্চুনেটলি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডে চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউন কোডটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন সিটি স্পেস দিয়ে লিখুন 92125 এবং এসএমএসটি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং সেই সাথে অনেকে এস এম এস পাচ্ছি। একটু আগে আমাদের এস এম এস করেছেন মুন্না ভাই এম বি এ, আমাদের অনেক প্রথম দিকের লিসেনার এবং আমাদের ভূত এফ এম এর একদম প্রথম দিকের মানে গেস্ট তিনি ছিলেন এবং তিনি এস এম এস করেছেন আজকে আমাদের সাথে আছেন। তিনি আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যে এই বৃষ্টির সময়ে এই ঠান্ডা রাতে ভূত এফ এম শুনে বেশ আনন্দ পাচ্ছেন তিনি। সামিউল আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জিদান এবং তিনি বলছেন জো স্টোরি। নিলয় আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে জুবেল। এছাড়াও শুভ আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন পিয়াস। শান্ত আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে পৃথিবীর নিশাত ঢাকা থেকে। এছাড়া আমাদের পূর্ব এস এম এস করেছেন ময়মনসিং থেকে। শহীদুল এস এম এস করেছেন, এস এম এস করেছেন তাসনিম সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার মেসেজ এবং তারপরে আপনার যে নাম এবং তারপরে মেসেজ স্পেস দিয়ে এবং পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে আরও একটা ঘটনা শোনার জন্য।
থ্যাংক ইউ রাসেল ভাই। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, এই ঘটনাটার সাথে বৃষ্টির কিছুটা রিলেশন আছে এবং এই ঘটনাটা আমাকে সিলেক্ট করতে মানে মানে উদ্বুদ্ধ করছে তিনজন মানুষ, ডিজে জি, হাদি আর আহমেদ তাস। তো বললো যে এই ঘটনাটা আপনি শেয়ার করেন, আমি দু তিনটা অপশন দিয়েছিলাম, তো বললো যে এটা শেয়ার করেন না বেশ ভালো। তো এটা বলছি আমি, হ্যাঁ ঘটনাটা আমি শুনেছি ইয়াসিরের কাছ থেকে, এটা ওর বোনের কাহিনী। ইয়াসিরের ওরা বিদেশে থাকতো আর কি, মানে অ্যারাব রিজিয়নের একটা কান্ট্রিতে থাকতো, সামোয়ার ইন ওমান প্রবলি, মানে আমার ঠিক মনে আসছে না, অ্যারাব রিজিয়নের একটা কান্ট্রিতে থাকতো ওখানে। তো ওর বাবা ওখানে ডাক্তার ছিল, অনেক দিন থাকার পরে তো দেশে ওরা চলে আসবে পারমানেন্টলি। তো দেশে ওরা যেখানে জায়গা কিনেছিল সেখানে বাড়িঘর তৈরি হয়নি, তো ওর এক বাবার ফ্রেন্ড উনিও বিদেশে থাকেন, ওনার বাড়ি ছিল ধানমন্ডিতে, বর্তমানে বাড়িটা আপনার ডেভেলপারকে দিয়ে ওটা নতুন করে করানো হয়েছে। তখন পর্যন্ত বাড়িটা আপনার এই পুরানো বাড়ি ছিল, বেশ পুরানো দিনের বাড়ি। তো ওই বাড়িটাতে ওনার বড় বাবার ফ্রেন্ড বলে ওখানে উঠতে ওদেরকে, তো ওরা ওই বাড়িটাতে উঠে বেশ কয়েকদিন থাকে। এর মধ্যে ওর বোনের বিয়ের কথা হয়, মানে বিয়ের আপনার মানে কথাবার্তা চলে যে বিয়ে হবে। তো এরকম বিয়ের কথাবার্তা যখন হচ্ছে, প্রায় বিয়ে সিলেক্ট হয়ে যায়, ঠিক হয়ে যায় যে বিয়ে হবে। তো এরকম সময় যেই দিন গায়ে হলুদ, মানে সেটাকে গায়ে হলুদ বলে, গায়ে হলুদটা যখন গায়ে হলুদের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং মানুষজন আসছে, ওই ফ্যামিলির মানুষরা তারা খুব আনন্দ করছে, ফুর্তি করছে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়েছে। তো ওই হলুদ এবং ফুল লাগানো অবস্থায় বসে আছে। তো তখন ওই রুমের মধ্যে সন্ধ্যা তখন 7-8 বাজে, কেউ ছিল না আর কি, ওর বোন একা বসে ছিল ওখানে। তো হঠাৎ করে সে আপনার একটা খুটখাট শব্দ পায় বারান্দার কাছে, মনে হচ্ছে যে কে জানি একজন ওখানে বারান্দায় বসে আছে, নড়াচড়া করছে, এরকম সামথিং লাইক দ্যাট। তো ও সে মনে করে যে এই রুমে তো কেউ নাই, সে একটা মেয়ে মানুষ অ্যান্ড শি ইজ গোনা ইউনো গেট ইউনো ড্রেসড, তার গায়ে হলুদ দেওয়া, সেগুলো চেঞ্জ করবে, মানে তখন ই হয়ে গেছে আর কি, মানে টাইমটা পার হয়ে গেছে হলুদ দেওয়ার। তো সে হেঁটে বারান্দায় যায়, বারান্দায় যেয়ে বারান্দার কর্নারে সে দেখে, মানে মনে হচ্ছে কি যেন বসে আছে একটা চেয়ারের মতো। তো সে জিজ্ঞেস করে কে, ডাক দেয়, কেউ কোনো উত্তর দেয় না বারান্দার মধ্যে। তো পরক্ষণে ও একটা বাতাস পায়, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে একটা দমকা হাওয়া আসে, দমকা হাওয়াতে ও মনে হচ্ছে ওকে কেউ মানে পাস করে চলে গেল, ফিলস লাইক সামবডি ইজ প্যাসিং, লাইক কেউ যদি দাঁড়ায় থাকে যে দৌড়ায় পায় যে একটা বাতাসের একটা হালকা লাগে গায়ে, সামথিং লাইক দ্যাট একটা ফিল করেছে, এবং তার মাথাটা ঝিমঝিম করে ওঠে। তো যাক, আর কেউ নাই চেয়ারে, সে বাসায় আসে, এসে তার মাকে ডাক দেয়, মাকে ডেকে বলে যে আমার খারাপ লাগতেছে, মানে বসেছিলাম এসে, অ্যান্ড শি ওয়াজ কোয়াইট হ্যাপি, মানে অনেকে আছে যে তো বিয়ে শাদীর ব্যাপারে হ্যাপি থাকে না, সে হ্যাপি ছিল। তো তার মাকে বলে, তার মা তখন জিজ্ঞেস করে কী হয়েছে তোমার শরীর খারাপ, কী ব্যাপারে, সেই খাওয়া দাওয়া করছো, বাট এনিওয়ে লাইক সিম্পল নার্সিং থিং মা যেটা করে। করার পর বলে যে না ঠিক আছে, আচ্ছা যাক এনিওয়ে। তো একসময় ফ্রেশ ট্রেশ হয়ে গভীর রাত হয়ে যায়, রাত হওয়ার পরে সে বাসায় বসে থাকে। তো হঠাৎ করে গভীর রাতে ওর বোন সবসময় একলা থাকতো, তো ওর নাকি একলা ভয় লাগছিল, রুমের মধ্যে প্রচণ্ড ভয় লাগা শুরু করে। তো সে তার মাকে বলে যে আমার সাথে থাকো, আমি ভয় পাচ্ছি। তো মা বলে আচ্ছা ঠিক আছে, কিসের ভয় পাচ্ছি, সে বাসায় উঠছি প্রায় আমাদের প্রায় এক দেড় মাস হয়ে গেছে, ভয় পড়তে কিছু নাই, কেন ভয় পাচ্ছি সেখান থেকে, এরকম কিছু না। বলে আমার ভয় লাগতেছে, প্রচণ্ড ভয় লাগতেছে। তো ওর মা আসে, এসে ওনার সাথেই আর কি থাকে রাতে। তো যেটা হয়, ও ঘুমায় থাকার সময় গভীর রাতে প্রায় তখন দু তিনটা বাজে, এরকম সময় ওই রুমের মধ্যে ও ফিল করে যে কেউ একজন জোরে জোরে শ্বাস নিচ্ছে দাঁড়ানো, মানে অন্ধকারে আচ্ছা আলোতে সে দেখতেছে একটা অবয়বের মতন জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো এটা দেখে মানে সে দেখে একটু হচকচাইছে যে রুমের মধ্যে কে এরকম রাতের বেলা এরকম দাঁড়ায় থাকবে শ্বাস নিবে। তো সে তার মাকে ধাক্কা দেয়, মা উঠে তাকায়, দেখে কেউ নাই, দুজনই দেখে, বলে যে এখানে দাঁড়ায় ছিল কেউ, মা বলে না কে দাঁড়ায় থাকবে কেউ নাই। তো আবার ঘুমায় যায়, তো ও আর ঘুমাতে পারে না, মা ঘুমায় যায়, মা ঘুমের মধ্যেই ছিল, বেশ ঘুমায় যায়। এবং সেকেন্ড টাইমও একটু পরেই ওই সেম অবয়বটাকে সে দেখে পায়ের কাছে দাঁড়ানো শ্বাস নিচ্ছে, এবং সে আবার ভয় পায়, মাকে ডেকে উঠায় এবং লাইট জ্বালায়, বলে যে আমি আজকে ঘুমাতে পারতেছি না, মানে খুবই মানে সে মানে ঘুমের যে একটা মানে জিনিসটা তার মধ্যে থেকে ঘুমের প্রভাবটাই কেটে যায় আর কি। তো সে জেগে থাকে, মাকে উঠায়, মা বলে যে তুমি কি দেখে ভয় পাচ্ছ, হঠাৎ তোমার কি হলো এসেই। তখন মনে করে যে হয়তো বিয়ে হচ্ছে, হয়তো মানে তার জীবনে একটা বড় চেঞ্জ আসতেছে, তার মধ্যে হয়তো হইতেই পারে, মা এরকম ভাবে। তো ভাবার পরে তাকে রাতের বেলা কফি টফি বানায় দেয়। তো ব্যাপারটা যেটা ছিল, ইয়াসিরের ফ্যামিলি খুব একটা যে মানে ধার্মিক টাইপের তা ছিল না, এবং সে বলছে যেটা বললে তার অসুবিধা নাই, কিছু মানুষ আছে ধার্মিক আর কি, আপনার কিছু হলেই ভয় পেলে দোয়া পড়ে পেতাম, তো ওরা ওইটার সাথে এখন তারা প্রচণ্ড ধার্মিক, তো ওই টাইমে তারা এই ধর্মের বিষয়ে ব্যাপারটা খুব একটা কেয়ার করতো না। তো কফি টফি খেয়ে রাত পার করে, সকালের দিকে মন ঘুমায় আর ওর মা চলে যায়। তো বাসার কেউ আর ওই রুমটার প্রতি খুব একটা মানে নজর দেয় নাই বা আপনার অ্যাটেনশন পে করে নেই, তো ও দিনের বেলা ঘুমাচ্ছে, রাতে ঘুমাতে পারেনি সাম রিজনে সেই। এবং ওর বিয়েটা কিন্তু তার পর দিনে, কিন্তু তার বিয়ে ঠিক আছে, মানে ওই দিন দ্যাট ফলোয়িং ডে ওই ছেলেকে হলুদ দিতে যাওয়ার কথা এবং তারপর দিন হচ্ছে বিয়ে। তো এমন সময় ঠিক সন্ধ্যার আগে, মানে সারাদিন মানে ও ঘুমাচ্ছিল, সন্ধ্যার আগে ওর মা যায় মেয়ের রুমে, দেখে ঘুম থেকে উঠছে কিনা। তো যে দেখে যে মেয়ে বিছানার উপর বসে আছে, চুলগুলো এলোমেলো, এবং যখন তাকায় দেখে যে তার চোখটা বেশ লালচে আভা হয়ে গেছে, সামথিং লাইক আপনার মানুষ বলে রেড আই টাইপের একটা চোখ। তো বলতেছে কি হয়েছে তোমার, কি তুমি এরকম করে বসে আছো, কখন উঠছো? তো মেয়ে কোনো উত্তর দেয় না। একটু পর মেয়ে তাকে তুই তামারি করে কথা বলা শুরু করে মাকে, মানে আজে বাজে কথা এটা সেটা। তখন মা চিন্তা করে যে কি হলো এটা সেটা, আরও তার খালা চলে আসে, আরও একজন আসে, ওই ইয়াসির যখন গেছে ওকে সরাই দিছে, দেখতে দেয়নি। এনিওয়ে বেশ এলোমেলো আচরণ, অসংলগ্ন আচরণ, অসংলগ্ন কথাবার্তা। তো এর মধ্যে একজন বলে যে মনে হয় জিনিসটা মানে কোনো আসর হয়েছে। ওর মা এগুলো বিশ্বাস করে না, বলে কি বলো এইসব, এর মেয়ে পাগলামি করতেছে, মেয়েকে ধরে সে চড় মারতে যায়, উল্টা মেয়ে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো বলতেছে তো তোর কোনো অ্যাফেয়ার আছে, থাকলে বলো, তাহলে আমরা এটা নিয়ে করবো না, মুভ করবো না। তো মেয়ে তো ওইটার কথাই বুঝতেছে না, শি ইজ অ্যাক্টিং অল ডিফারেন্ট, এবং সে নাকি একটা ডিফারেন্ট ডায়ালেক্টেও কথা বলা শুরু করছিল, যেটা নাকি মানুষ মানে কমিউনিকেট, নট ইংলিশ, নট বাংলা, আরবিও না, হ্যাঁ সামথিং একটা ডায়ালগটা কথা বলতেছিল। এই ডায়ালগটা আসলে আমরা মানে ওখানে যারা ছিল তারা কেউ ডিটেক্ট করতে পারেনি কোন ডায়ালগটে কথা বলছে তার সাথে। তো এই অবস্থায় যাই হোক ওকে রাখা হয়। একজন বলে যে এখানে আপনি যাই বলেন, এখানে আপনার মেয়ের আসর হয়েছে, আমরা হুজুর নিয়ে আসেন একটা। হুজুর এনে পড়া। তো ওর মা এটার থেকে খুবই মানে ই থাকে, বলে না হুজুর লাগবে না, আমি মেয়েকে সরাই দিতে চাই এবং বলে প্লিজ কথাগুলো কাউকে বলবেন না যেহেতু তার কালকে বিয়ে। রাতের বেলা তারা নর্মালি ছেলের বাসায় যায়, যে আপনার যা করার আর কি ওটা করে আসে, কার্টিসি করে আসে। পরদিনই কিন্তু বিয়ে হওয়ার কথা, বাট মেয়ে কিন্তু বাসায় প্রচণ্ড পাগলামি শুরু করে দিচ্ছে। পাগলামিটা হচ্ছে সেই অসংলগ্ন পর্যায়ে, আপনার যে ভৌতিক ব্যাপার স্যাপার টাইপের আর কি, মানুষ আসল হলে যা হয়। এই পর্যায়ে ওর এক মামা এসে চিল্লাচিল্লি করে বলে যে না এরকম কিছু হতেই পারে, আমি তোমাকে নিয়ে আসে। তো উনি কোত্থেকে একজন লোককে নিয়ে আসে, লোকটা ঠিক হুজুরও না আবার আপনার মানে ওই তান্ত্রিক টাইপেরও কিছু না, যে নাকি এসব কাজ করে, বাট সে নাকি আপনার অ্যাস্ট্রোলজার টাইপের এবং তার বেশ এসবই আছে। তো ওই লোক আসে, এসে দেখে, দেখে বলে যে আপনার মেয়ের উপরে একটা মানে খারাপ জিনিসের মানে আপনার প্রভাব পড়ছে, আসর হয়েছে এবং সি ইজ পজেসড। এবং এটা আপনি যাই বলেন, আপনার যদি ঠিক করতে হয় আপনাকে ইউ নিড টু ডু সামথিং ইমিডিয়েটলি, কারণ আপনি কালকে তো মেয়েকে বিয়ে দেবেন এভাবে যেতে পারবে না। তখন রাত হয়ে গেছে অলরেডি, ইটস লেট নাইট, ধরেন 9:10। তখন বলে যে আমি একটা ই চিনি, তো সে থাকে হচ্ছে আপনার ঢাকার কাছাকাছি একটা যে কোনো গ্রামে, একজন মানে ওঝা টাইপের আছে, আমি তাকে নিয়ে আসতে পারি, আসলে মনে করেন যে সে কিছু একটা করতে পারবে। তো কথা শুনে তো ওই লোকটাকে বলা হয় তাহলে যান। তো ওই লোকটা তখন ইয়াসিরকে নিয়ে রওনা দেয়, রওনা দিয়ে আপনার বাসে করে সে গভীর রাতে সেই ঢাকার কাছাকাছি যে জায়গাটা, ধরেন 2-3 ঘন্টা লাগে আর কি, সেখানে যায়। তো ওখানে নামার পরে আপনার ওই নিশুতি জায়গা যার ওখানে যাবে, তো যাওয়ার পথে রাস্তার মধ্যেই ওরা দেখে যে একটা কুকুর, হ্যাঁ মানে ফলো করতে করতে যাচ্ছে। তো ওই লোকটা বলে যে ওই ইয়াসিরকে বলতেছে তুমি ভয় পেও না, তোমার বোন যারটা পজেস এসেছে সে খুব শক্তিশালী কোনো কিছু একটা জিনিস, যদি হালকা পাতলা হতো আমি ওখানে ঝাড়তে পারতাম, তো এখানে হয়তো কিছু দেখতে পারবা যে জিনিসটা হচ্ছে আসলে মানে দিস ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ ওই জিনিসটাই, সেই অনেক উল্টাপাল্টা করতে পারে। তো কুকুরটা দেখে, কুকুরটা তাদের সাথে ফলো করে এবং গড় গড় করে শব্দ করতেছে, এবং খুঁজতে 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 ওই মানে হেঁটে যেতে 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 ওই যেই লোকের বাড়ি সেই একটা একতলা টিনের ঘর, সেখানে যায়, যে উঠানে যায়, উঠানে যেয়ে দেখে যে উঠানের মধ্যে ওই সেই যে আপনার যাকে যে ঝাড়াবে আর কি সেই লোকটা ওখানে বসা, গুনিন টাইপের একজন লোক সে বসা। সে বলতেছে যে অমুক সাহেব আমি জানতাম যে আপনি আসবেন, কারণ আপনার খবর আমি পাইছি যে আপনি আসবেন, আপনার সাথে তো আমার আগেও কমিউনিকেশন মানে এরকম যোগাযোগ হয়েছে, এবং আপনি যেটা কাজে আসবেন আমি বুঝতেছি আপনার উপর প্রভাব আছে। আপনার সাথে একটা কুকুর আসছে রাস্তায় হাঁটতে হাঁটতে, বলে যে আমার সাথে কুকুর ছিল একটা, বলে ওই কুকুর ওই প্রভাবেরই এটা। তো যাই হোক আমি যাবো আপনার সাথে নিশ্চয়ই ঢাকায়, এবং অনেক কিছুই বলে দিল এরকম একটা মানে কিছু এরকম আপনার যে পজিশনের ব্যাপারে যে ওইখানে পজিশন। তো ওরা ওই লোককে নিয়ে সেই রাতে রওনা দেয়, রওনা দিয়ে আস্তে আস্তে মনে করেন যে প্রায় ভোরের কাছাকাছি মানে রাত 3টা এরকম বেজে যায় ওই বাসা আসতে। তো বাসা আসার পরই লোকটা যখন ওই বাসাতে পাড়া দেয়, যে আপনার ওই যে বুনিন টাইপের যে লোকটা, তার পাটা কে জানি ব্যাকা করে দেয়, মানে মোচড়ায় দেওয়ার মতো আর কি, তাকে মানে ঢুকতে দিবে না বাসায় এরকম কিছু। সে বলে যে আমার পায়ে এরকম হচ্ছে, এরকম মানে এখানে কিছু একটা ফোর্স আছে যেটা আমাকে মানা করতেছে। তো তারপরে সে ঢোকে, ঢোকার পরে যখন যায় তো বুঝে যে এই বাসাটার মধ্যে মানে এক ধরনের সে ভাইব ফিল করতে থাকে। সে বলে যে এখানে খুব খারাপ একটা জিন ছিল যে নাকি মানে এই ওকে পজেস করে ফেলছে, বিকজ সে নিশ্চয়ই কিরকম দিন ছিল, বলছে যে ওর হলুদ মানে হলুদের দিন ছিল, বলছে যে সে যেটা করছিল সে গায়ে কাঁচা হলুদ মেখে এমন সময় মানে যেতে হয় না বাইরে, সেই সেই সময়টা সে বাইরে গেছিল তখন তাকে পজেস করছে। তো তখন ভেতরে যায় যে ওই গুনিন যে নাকি থাকে, সে ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে, মানে সাম সর্ট অফ টক আউট করার চেষ্টা করে কি ব্যাপার, এবং ওই মেয়েটার মুখ দিয়ে আর কি আপনার ওই কথাগুলো বলতে থাকে। সেম জিনিসটাই সে যেটা বলে ওইটাই বলে, যে আমি এরকম বসেছিলাম আমাকে সে ডিস্টার্ব করছে এবং আমি ওকে পজেস করছি, আমি ওকে ধরে রাখবো ছাড়বো না। তো এরকম মানে আপনার কথা হতে থাকে আর কি। সে তো এই পর্যায়ে গুনিন বলে তাহলে তোমার যেতে গেলে কি করা লাগবে। তো বলে যে মানে ও কনভিন্স করে ওই জিনটাকে, যাই হোক কনভিন্স করে চলে যাওয়ার জন্য, বলে তোমার কি করা লাগবে। তো বলতেছে যে আজকে আমি তো যাবই না, এবং যদি এরকম যেতে হয় নেক্সট মানে একটা দিন দেয় যে অমুক দিন তুমি অমুক জায়গায় একটা ছাগল রেখে আসবা, ছাগলের মানে কালো ছাগল রেখে আসবা এবং আমি ওইটা নিয়ে যাব এবং আমি মানে ওখান থেকে চলে যাব। তো এটা শুনে তো গুনিন অনেক কথা বলে, লাস্টে এসে গুনিন বলে যে আসলে আপনার এই যে জিন প্রসেস করছে সে যাবে না, সে এইভাবে যাওয়ারও না। আসলে আপনাকে যে প্রসিজার বলা হয়েছে সেটা করা লাগবে। আপনার একদমে ছাগল কিনে আনা লাগবে এবং ছাগলটাকে অমুক জায়গায় রাখা লাগবে, ওখান থেকে চলে যাবে। তো গুনিন এটা বলে ওই দিন চলে যাবে বাসার থেকে। আর আপনার যে ওই বিয়েটা পিছায় যায় ফর সাম রিজন, তাকে অসুস্থতা বা কিছু একটা কজ দিয়ে পিছায় যায়। তো এর মধ্যে যেটা হয়, ওই মানে মেয়েটা নাকি অনেক রকম উদ্ভট কাজ করে, যেটা নাকি তার ওর মার কাছ থেকে শোনা, এটা অনেকেই দেখে নাই। যেটা নাকি আমরা সবসময় অনেক সময় শুনি, যে আমরা মুভিতেও দেখি যে আপনার ওই যে দেয়াল ক্রল করে মানুষ উঠে, এটা আমাদের কাছে অনেক সময় মনে হয় অবিশ্বাস্য কথা, বাট এই জিনিসগুলো যে মানুষ এলিমেন্টটা পাইছে, দ্যার ইজ সামথিং দ্যাট ঘটছে। এবং এই ঘটনাটা ইয়াসির বলে যে তার মা নাকি নিজে দেখছে যে তার বোন দেয়াল ক্রল করে উঠে যেত উপরে রাতের বেলা। এমন সিচুয়েশন হতো দেয়ালটা, দেয়ালের মধ্যে দেয়াল ক্রল করে করে উপরে উঠত, এবং মানে ভয়ঙ্কর একটা মানে মানে ওই মূর্তি দেখার মতো না, এমন এমন কার্যক্রম করত। এবং তার চেহারা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া শুরু করলে কয়দিনেই, মানে বেশ বাজে একটা এফেক্ট তার শরীরের উপর চেহারার উপর পড়লো। এবং বাসার মধ্যে তখন ওই রাত হলেই, ওই মানে ওই দিনের আগেই আপনার বিভিন্ন রকমের আপনার যে কুকুর টুকুর প্রচণ্ড ডাকতো ওই জানলার কাছে এসে, মানে খুব রকম তাদের প্রচণ্ড রকম ডিস্টার্ব হতো ওখানে। আর আপনার বাসার যে মানে বাতি ছিল দু একটা জায়গায়, লাইট হঠাৎ করে অফ করে দিত, এরকম কার্য হতো। তো এনিওয়ে, তো যেই দিন আপনার ডেট দিল যে আপনার ওই ছাগল নিয়ে আসার, তো ছাগলটা যখন নিয়ে আসে, এনে ছাগলটাকে বাইরে রাখে বাসার যে গাড়ি বারান্দা আছে ওখানে রাখে, এবং ওই গুনিন এসে তখন তার যে রিচুয়াল এটা করা শুরু করে। এবং এই রিচুয়ালের সময় যেটা মানে মানুষ অনেকে মনে করে যে আপনার এই আপনার এই এরকম ঘটনা অনেকে শুনছে যে আপনার জিন আনা বা জিন ছাড়ানো, এটার মধ্যে যে কাহিনীগুলো ঘটে এটা খুব ন্যাচারালভাবে, কারণ গুনিনটা আসছে হচ্ছে আপনার অন্য একটা অঞ্চল থেকে, এই বাসার কোনো কিছুর উপর তার কোনো কন্ট্রোল নাই। তো এই অবস্থায় দেখে মানুষ যে যখন এখানে গুনিন কাজ করতেছে, ওই পাশের রুমে আপনার ঠাস করে শব্দ হয়ে আপনি ফুলদানি পড়ে গেছে, তারপর লাইট বন্ধ হয়ে গেছে। এখানে এই ধরনের কার্যক্রম হতে থাকে, সে যখন আপনার রিচুয়াল পালন করতেছে। তো এরকম এক পর্যায়ে প্রচণ্ড জোরে আপনার এই শব্দ হয় বাইরে, যে দেখে যে মানুষ যায় লাস্টে, যে দেখে যে ছাগল যেটা ছিল সেটার ঘাড় কেউ ভেঙে রেখে চলে গেছে। এবং মেয়েটাও মনে করেন যে বেহুশ হয়ে যায়, এবং তাকে এক পর্যায়ে আপনার সুস্থ করা হয়, এবং মানে দেখে যে আস্তে আস্তে সে রিকভার করে এটার থেকে। এবং এই কয়দিনে তার যে অবস্থা হয় যেটা মানে বলার মতো না, আপনার একটা মানুষকে যদি অত্যাচার করা হয় মাসকে মাস, সেরকম অবস্থায় মেয়েটা মানে আপনার ফেরত আসে। এবং এখন অলরেডি তারা আবার বিদেশ চলে গেছে, তারা আমেরিকায় থাকে। সো আর কিন্তু মানে ওই যে জিনিসটা তাদের মধ্যে এখনো এফেক্ট পড়ে আছে। আর এই যে জিনে ধরার ব্যাপারটা মানুষ যত সিলি ভাবে নেয়, আসলে কিন্তু সেটা না, অনেকেরই এরকম কিছু ঘটে। এবং ইয়াসিরের যে ঘটনাটা, আমার মনে হয় যে সে 100% সত্যি কথাই আমাকে বলতে যাবো।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিতে হবে, আপনারা সাথে থাকুন, স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:49, এবং আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমাদের অতিথিরা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আলিফ
পিডিসি রিয়াজ স্যারকে দিয়ে স্টার্ট করে দিচ্ছি। আমার ভাগিনা আনান রাসেল ভাই, ওর ঘটনা এটা। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে আজ 2008 সালে। তো ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে সে যেত, তখন থেকে অনেক ঘটনা শুনে আসতো যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। তো বড় হবার পর তো পরীক্ষা দিবে, তো দাদির কবর জিয়ারত করতে গেছে গ্রামের বাড়িতে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে পৌঁছানোর পর, আমি খুব শর্ট করে বলছি, গোপালগঞ্জে পৌঁছানোর পর তোর দাদা বলছে যে তুই কি খাবি, নাতিকে বলছে তুই কি খাবি, তো বলছে যে তুমি যেটা খাও, বলে যেখানে সবচেয়ে বড় গলদা চিংড়ির হাট বসে সেই গলদা চিংড়ির হাটটা রবিবারে বসে এবং দুপুর 3টায়, তো তুই যদি চাস তাহলে তোর জন্য বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসতে পারি। তো বলে যে ঠিক আছে দাদু, দাদু ভাই আমি যাবো সাথে। তো বলে ঠিক আছে তুই রাজীবের সাথে যা, ও যাবে তো তুই যা। তো ও বাড়ি থেকে বাজারটা বেশ দূরে, তো শর্টকাট নেওয়ার জন্য একটা মাঠ পেরোতে হয়। মাঠ পেরোনোর পর দুটা রাস্তা পড়ে, যেটা আপনার ভ্যান নিয়ে পাকা রাস্তা পড়ে, আর একটা ঝোপঝাড় দিয়ে ক্রস করে বাজার যেতে হয়। তো বাজারটা সদরের প্রায় কাছেই, তো 3টার বেশি বেজে যায় বাজারে পৌঁছতে পৌঁছতে ওদের, মাঠটা ক্রস করে, যেটা আগের দিন রাতে বৃষ্টি হয়েছে তো মাঠটা পুরোটাই ভেজা। তো আপনার বাজারে যায় এবং ওদের গলদা চিংড়ি যেটা কিনতে গেছে সেটা কিনে বাজারে দিয়ে বাসার বাড়ির দিকে ফিরছে আর কি। তখন সন্ধ্যার হয়ে যায় আর কি। তো আর শুধু গলদা চিংড়ি না, অন্যান্য জিনিসপত্র কিনে বাসার বাড়িতে ফিরছিল। তো ফেরার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে, তখন ফিরে তো ওই কবরস্থানের সামনে এসে দুজন মিলে ডিসাইড করে যে এখন আমরা যাবো কোন দিক দিয়ে যাবো। তো দুজনের মধ্যে কথার মধ্যে মামা, যে রাজীব মামাটা বলে আনানকে, যে আনান আমি মেন রাস্তা দিয়ে যাই, কারণ দেরি হলেও এই রাস্তাটা সেফ। তো যেহেতু সন্ধ্যা ঘনিয়ে রাতের প্রায় রাত চলে এসছে, তখন আনন্দ বলছে যে না মামা, বেশি দেরি থেকে আবার সমস্যা, এত দূর হাঁটতে পারবো না, যত কম শর্ট মানে যত কম সময়ে যাওয়া যায়। তো বলছে যে ঠিক আছে, যদি সময় কম লাগে তাহলে ঝোপঝাড় দিয়ে যেতে হবে, কিন্তু আমি তো চাচ্ছি না ঝোপঝাড় দিয়ে যেতে। আনন্দ তো বলছে না মামা চলো ঝোপঝাড় দিয়ে যাই, তুমি এগুলো বিশ্বাস করো আমার ঢাকার মানুষ, তুমি এগুলি একজন হলে ধরবে, আমরা দুজন মিলে থাকলে ধরবে না, ইনশাল্লাহ কোনো সমস্যা না। তো ওরা মামাকে নিয়ে এসে ঝোপঝাড় দিয়ে হাঁটা শুরু করে। তো তখন রাত চল মানে ঘনিয়ে এসছে এবং ঘুটঘুটে অন্ধকার, তো অমাবস্যার রাত, মানে আপনার শরীরও দেখতে পারবেন না। তো মোবাইল ফোনের যে Nokia 1100, তো মোবাইল ফোনের যে আলোটা দিচ্ছে, তো ওটা বেশ আলোই আলোকিত লাগছে এরিয়াটা। তো হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে 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 একটা সময় ওই ঝোপঝাড় যে রাস্তাটা ক্রস করবে, কারণ ওর তো টার্গেট ওই মাঠে আসার। তো ঝোপঝাড় ক্রস করে মাঝখানে চলে এসছে, তো এমন সময় ওর মামা বলছে যে বাড়ির থেকে বেরোছে সে অনেক আগে, আমি একটু টয়লেটটা সেরে আসি। তো একটু কর্নারে গেছে, ওকে বলে তুই এখানে দাঁড়া। তো সেই যে ও ওই জিনিসটা দুটা মানে চিংড়ি মাছটা আর একটা ব্যাগ হাতে ধরে দাঁড়িয়ে আছে। তো দুই তিন মিনিট পরেই মামা ব্যাক করে, তো ওকে খুবই গম্ভীর গলায় বলে চল, এটা বলে ও হাঁটা শুরু করে। এবং যেহেতু গ্রামের ওই রাস্তাটা চেনে না, তো ওনার সাথে সাথেই হাঁটছে। তো হাঁটছে, ওর কাছে যেটা মনে হলো সন্ধ্যা ঘনিয়ে প্রায় ও এক ঘন্টা ও রাস্তা ধরে হাঁটলো, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। তো মামাকে জিজ্ঞেস করলো, রাজীব মামা কি ব্যাপার, এখনো রাস্তা শেষ হচ্ছে না, ঘটনা কি? তো বলে যে হাঁটতে থাক। তো হাঁটতে 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 একটা সামনে ঢিবির মতো উঁচু জায়গা পেলো, এমনিতেই ঝোপঝাড় অনেক মানে অগোছালো অবস্থা, উঁচু উঁচু নিচু অনেক জায়গা। তো ওই ঢিবিটা ক্রস করার পর একটু সামনে এগোলো, এগোনোর পর সামনে একটা বট গাছ পড়ে, রাস্তা প্রায় 3 ফুট জায়গা, 3 ফুট দূরে গ্যাপ রেখে তো বলে যে তুই এখানে দাঁড়া। হঠাৎ করে সে বট গাছটার সামনে গেল, তো আপনি 3 ফিট সামনে একজন লোক গেলে আপনি দেখতে পারেন, বুঝতে পারবেন সে মুভ করছে। তো বট গাছটা অত বিশাল মোটা না, ছোট একটা বট গাছ, তো বোঝাই যাচ্ছে ওই জায়গায়। তো 3 ফিট দূর থেকে ওই লোকটা মানে ওই রাজীব যে মামাটা, সে বট গাছের সামনে যাওয়ার পরই ভ্যানিশ হয়ে গেল, মানে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। তো ওই টুকি মা লুকি মেরে দেখে যে বট গাছের আশেপাশে কিছুই নাই। তো বলো যে মামা, তুমি যে আমার সাথে দুষ্টামি শুরু করলে সেটা করা যাবে না, আমি ভয় পাচ্ছি না। অনেকক্ষণ সারা শব্দ নাই, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, 20 মিনিট গেল, কোনো সারা শব্দ নাই, ওখানে ও একা। তো হঠাৎ করে তার মনে হলো যে এখন কটা বাজে, ঘড়িতে সময় হচ্ছে রাত বিকাল 4:30, ওই যে 4:30 দেখে সে একবার ঘড়ি দেখেছিল, তখনই যে 4:30 বাজে, এখনও সেই 4:30, এবং মোবাইল ফোনও সে একই অবস্থা 4:30। তো সে মোটামুটি ভয় পেয়ে যায় এবং যা হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না সেটা সে চিন্তা করে ওখান থেকে ব্যাক করে। ব্যাক করার ডিসিশন নিতেই দেখে যে ওই রাজীব মামা দাঁড়িয়ে আছে, এবং তার সাথে সে তার হাত ধরে বলে যে তুমি কোথায় গেলা, আমাকে দেখে 15-20 মিনিট আমি দাঁড়াই আছি। তো ওকে বলে যে চলো আমার সাথে, চলো রাজীব মামার সাথে চলো। তো যেসব কথাবার্তা রাজীবের সাথে হচ্ছিল সেটা পুরো গম্ভীর, চলো আমার সাথে। তো এবার আরও হাঁটছে, একটা পর্যায়ে ও দেখতে পেলো বলে যেখানে দাঁড়াও। তো দাঁড়ানোর পরপরই দেখলো যে একটা ভাঙা কবর, এবং ভাঙা কবরের সামনে হঠাৎ করে সে বললো যে এখানে দাঁড়াও। তো দেখতে 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 সে ভাঙা কবরের ভেতর ঢুকে গেল, এবং মিনিট কয়েকের মধ্যে সেখান থেকে হাত বের করে বললো যে আমাকে দাও। এটা বলার পর, এই জিনিসটা দেখার পর উনি ও আর বলো যে না, এইটা আসলে কোনো কিছু নর্মাল না। ওখান থেকে সে এক দৌড়ে যেভাবে পারলো হাতের মধ্যে যে ব্যাগ, একটা ব্যাগ ফেলে যেভাবে পারলো সেভাবে বেরিয়ে গেল। দৌড়তে একটা ঘর পেলো সামনে, এবং ও মনে করলো আমি অনেক দূর দৌড়িয়েছি, যেটা ওর ভাষায় কি আমি অনেক দূর দৌড়িয়েছি। তো ওই বাড়িতে পৌঁছানোর পরে মহিলাটাকে সবহিত করে যে আমার বিপদ, আপনি আমাকে একটু আশ্রয় দিন। আমি খুবই শর্টকাটলি বলছি রাসেল ভাই, তবে তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আজকে রাতটা, আমি মাঝখানে কিছু জিনিস মিস করে গেছি। তো বলেছে তুমি আজকে রাতটা থাকো এখানে, কালকে সকালে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো বাড়িতে পরের দিন সকালবেলা বাড়ি পৌঁছায়, এবং পৌঁছানোর পর রাজীব মামাকে সে দেখতে পারে ঘরের ভেতরে। সে মা তো অনেক কান্নাকাটি করছে, কারণ এলাকার লোকজন সবাই ওকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তো রাজীব মামা বলে তুই কোথায় ছিলি, তোকে আমি দাঁড়াতে বললাম, তুই এসে দেখি তুই কিছুই নাই, তুই হাতাটা করে বসে আছিস, অট গাছে আসার পরে আমাকে বললি যে মামা তুই বাসায় যা, আমি একা যাবো, আমি একা যাবো, তুই একা যাবি, এরকম কেন আমাকে বললি? বলার পর তুই হঠাৎ করে দৌড়ে চলে গেলি, এটা কি? আমি তোকে সারা পুরো বাড়িতে খুঁজলাম, পুরো এলাকায় খুঁজলাম, পেলাম না। তো পরে জানা গেল যে ওই জায়গাটায় লাস্ট ছোট করে ফিনিশিং দিয়ে রাসেল ভাই, ওই জায়গাটায় যে মানুষটা ছিল এরকম প্রায় অনেকে দেখতো। তো জিনিসটা হচ্ছে একটা পাগল ছিল এখানে, যে পাগলটা সবসময় মাছ খুঁজতো, সত্যি কথা বলতে সবসময় মাছ খুঁজতো মানুষের কাছে। এবং লাস্ট মোমেন্টে একজন একটা গ্রামের বাড়িতে সে ঢুকে একটা বাচ্চাকে সে কামড় দিয়ে দেয়, যার ফলে গণপিটুনিতে সে মানে খুব ভালোভাবে ইনজুর্ড করে বাচ্চাটাকে, তো এলাকার লোকজন তাকে ভালো মার দেয়, মারে মারার মার দেওয়ার পরে সে ওখানে মৃত্যুবরণ করে। তারপর থেকে মাঝে মধ্যে কিছু মানুষ এরকম ঘটনা মানে শুনতো সবাই যে এরকম ঘটনা যে কাউকে নিয়ে যাচ্ছে কোথাও দূরে কোথাও নিয়ে যাচ্ছে এরকম। এটা আমি জানি না সত্য নাকি ঘটনাটা, তবে আমার কাছে মনে হচ্ছে যে যে আমাকে বলেছে সে বলেছে না ভাই এটা 100% ট্রু ঘটনা।
এটা যেন কোথাকার ঘটনা?
এটা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গ্রাম।
ওকে ওকে, থ্যাংক ইউ আলিফ, আমাদের হাতে সময় নিয়ে এই ঘটনাটা আরো ভালোভাবে শোনা যেত। অনেক ধন্যবাদ সবাইকে স্টুডিওতে আসার জন্য, এবং অনেক ধন্যবাদ, আমরা আরো মানে আরো যদি লম্বা করতে পারতাম, আরো অনেক ঘটনা ছিল যে ঘটনাগুলো সবগুলো সম্প্রচার করা সম্ভব হলো না। আশা করছি যে নেক্সট উইকে যদি সবার সময় থাকে তাহলে হয়তো আমরা আবার একসাথে বসতে পারি এবং একসাথে আবার সেই ঘটনাগুলো শেয়ার করতে পারি। এবং এই ঘটনাগুলো অনেক জিনিস আলিফ ছেড়ে গেছে, সেগুলো হয়তো পরবর্তীতে সবার সাথে শেয়ার করতে পারে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। অনেকের SMS পড়তে পারলাম না, এখনও দেখতে পাচ্ছি অনেকে SMS করে যাচ্ছেন। ডিফাত SMS করছেন, SMS করছেন রাকেশ, রাকেশ SMS করছেন, আনিকা SMS করছেন, কাব্য, তুষি, সিনথিয়া, অজিত, রাকিব সহ আরও অনেকে। আমি রিয়েলি সরি, আজকে হাতে সময় নেই বলে আমি পড়তে পারছি না SMS গুলো। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকে এতক্ষণ পর্যন্ত ভয় পেলেন, আর এখন বৃষ্টির গান শুনতে শুনতে আমার মনে হয় যে নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন দ্যাট নোট, কামিং আপ নেক্সট ইজ আজ এই বৃষ্টির কান্না, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।